This track was downloaded from fusionbd.com.
কমলাপুর রেল স্টেশন থেকে আমরা রওনা দিই উল্লাপাড়ার উদ্দেশ্যে। প্রায় পাঁচ ঘন্টা পর আমরা পৌঁছে যাই উল্লাপাড়ায়।
আমরা এখানে নামলাম, ঠিক আছে, বাট আমাদের স্পট কিন্তু আমাদের কিন্তু অনেকখানি যাইতে হবে,
হাঁটতে হবে, এবং রিয়েল এক্সপিরিয়েন্স মানে অ্যাডভেঞ্চার।
এই যে উল্লাপাড়া টাইপ স্টেশনে আমরা ট্রেনে যেতে যেতে খালি এগুলো দেখি ম্যাক্সিমাম টাইম, অনেকে হয়তো এখানে উদ্দেশ্য করে আসে, বাট আমি যাদেরকে চিনি এরকম কাউকে আমি শুনিনি যে উল্লাপাড়ায় যাবো।
না, আমি নিজেও এখান দিয়ে গেছি কিন্তু কখনো নামা হয়নি,
নামা হয়নি,
এবং আমি জানতামও না এখানে কি আছে।
একটা নতুন জায়গায়,
এবং সবচেয়ে বড় কথা, এত রাতের বেলা এত ছোট একটা স্টেশনের মধ্যে তখন মানুষজন থাকে না, অন্যরকম কিন্তু একটা মজা আছে।
একটু পরে আর একটাও মানুষজন থাকবে না, কারণ আমাদের সামনে অনেক দূর হেঁটে যেতে হবে।
আমাদের এখন রেল লাইন ধরে মানে এমন একটা জায়গায় যেতে হবে যেখানে ট্রেন কখনো তো থামেই না, ইভেন মানুষও কখনো
যায় না। অনেক পুরাতন একটা মসজিদ ওখানে ছিল যেটাতে কিনা এখন আর কেউ থাকে না।
এবং আমরা যেখানে যাচ্ছি আমরা একটা মানুষের কাছ থেকে শুনে যাচ্ছি, সে কোনো একটা তার ইনসিডেন্টের কারণে সে সেখানে দৌড়ে যেতে বাধ্য হয়েছিল, তারপরে সে সেই ঘটনার সম্মুখীন হয়। সো আজকে আমরা সেখানেই যাব,
চল তাহলে যাই। আর ঘটনা ওই জায়গার ঘটনা তো এখন না, পরে
পরে,
ওকে পরে। রেল লাইন ধরে 2-3 কিলোমিটার হাঁটার পর আমরা পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত জায়গায়, যে জায়গাটি সম্বন্ধে আমরা তেমন কিছু জানি না, বাট আমাদের কাছে মনে হয়েছে এই জায়গাটাই সেই জায়গা।
ওকে, ট্রেন লাইনের ধারে বসে আছি আমরা, ট্রেন লাইন থেকে একটু দূরে,
একটু দূরে। আমরা কিন্তু এই জায়গাটা মোটামুটি একটু আন্দাজই আসতে হয়েছে, এটা আমার মনে হয় আমাদের শ্রোতাদেরকে তো আর ইয়াদ করে লাভ নেই।
আসলে এই জায়গাটার স্পেসিফিক কোনো নামও মনে হয় নাই,
নাই আসলেই নাই,
আমরা জানি
না, জানি না,
শুধু এতটুকু জানি ওখান থেকে হেঁটে আসতে হবে 2-3 কিলোমিটার।
উনি একটা সাদা ওয়ালের কথা বলেছিলেন ভাঙাচোরা, আমরা সেই সাদা ওয়াল দেখে থেমে গেছি, আমরা আর কিছু জানি না।
রাইট, তো যাই হোক, আমরা সাথে যারা আছে তাদের কাছেই শুরু করি।
শুধু সাদাওয়ালের কাছে যেখানে কেউ আসে না, যেখানে কোনো পথ নেই, রিক্সা নেই, গাড়ি নেই, ঘোড়া নেই, যেখান থেকে শুধু একটা ট্রেন লাইন চলে গিয়েছে আর মাঝে মাঝে ট্রেন চলে যায়, সেখানে ওই লোকটা কেন থেমেছিল এটা না হয় আরো পরে বলি,
আরো পরে বলি। তবে এতটুকু বলি যে আজকে হয়তোবা ট্রেন লাইনের ধারে বসে ট্রেনের কোনো ঘটনাই আমরা যদি পেয়ে যাই তাহলে হয়তোবা একদম টাইমিংটা খুব ভালো হয়ে যাবে।
প্রথমে কার কথা শোনা যায়, বল কার গল্প শুনবো
প্রথমে? কি আমরা আশরাফুল ভাইকে দিয়ে শুরু করবো?
লেটস বিগিন উইথ হিম। ওকে, ওয়েল ফ্রেন্ডস, আবারও ডর, আর ডর মানেই আমাদের সাথে কোথাও না কোথাও থেকে কোনো না কোনো অতিথি এসে জয়েন করে
এবং কোথাও না কোথাও বসে,
অবশ্যই কোথাও না কোথাও বসে, আর আমরা এখন কোথাও না কোথাওই বসে আছি। কোথায় বসে আছি
সেটা তো এর মধ্যে জেনে গেছেন এবং এর ঘটনা পেছনের কাহিনী সমস্ত কিছু পেয়ে যাবেন,
বাট ওনারা কিন্তু জানেন আমাদের আজকের অতিথি যেই ঘটনাগুলো বলবে সেই ঘটনাগুলো অ্যাকচুয়ালি কোথায় ঘটেছে, which is a little bit interesting for me because amra onek ghotona shunechi but shoyong desher baire giye keu kono bhautik experience niye eshe nije theke amaderke boleni hoyto amra facebook e feedback peyechi but this is the first time Mr. Ashraful
even ami ar tui onek bar kichu ghotona share korechi jeta desher baire onek kichu ghotona amra bibhinno bhabe jenechi
but amra protokkhodorshi nijerao chhilam na abar jara dekhe amaderke pathiyeche taderke amra protokkho bhabe darshan korte parini
right
so ultimately ei combination ta ebare bodhoy millo
ei prothom bar মতো আমরা এমন একজনকে ডরে গেস্ট হিসেবে পেয়েছি যে আমাদের জার্নিতে এসছে এবং সে যেই এক্সপিরিয়েন্সগুলো তার বলবে এক্সপিরিয়েন্সগুলো ঘটেছে দেশের বাইরে ইউকেতে। সো আমরা একটু তার পরিচয়টা প্রথমে নিয়ে নিই।
আমি আশরাফুল ইসলাম, আমি ইউকেতে ছিলাম ফর দ্য লাস্ট 5 ইয়ার্স।
আচ্ছা,
আমি ওখানে বিজনেস নিয়ে পড়াশোনা করছি প্লাস হচ্ছে সাউন্ড ইঞ্জিনিয়ারিং করতাম, আমার ব্যান্ড ছিল বেসিক্যালি, আমি মিউজিশিয়ান।
As a musician, apni UK te porashona korechen, you must have led a really modern life. এই মডার্নাইজ লাইফ এর মধ্যে যখন কিছু একটা সুপারন্যাচারাল বা অলৌকিক কিছু যখন ঘটে, হাউ ডিড ইউ ফার্স্ট ফিল, জাস্ট এটা আমাকে একটু বলেন যে আপনার অনুভূতিটা কেমন ছিল যখন এই ধরনের একটা কিছু আপনি বিশ্বাস করতে বাধ্য হলেন?
অ্যাকচুয়ালি দিস ইজ রিয়েলি আনএক্সপেক্টেড, কারণ হচ্ছে ওখানে বেসিক্যালি এটা দেশ থেকে কখনো ভাবিনি যে ওখানে কিছু এরকম থাকতে পারে, বাট মানে ওখানে বাড়িগুলো প্লাস হচ্ছে ওদের যে ট্রেডিশন, ট্রেডিশন গুলো দেখার পর অ্যাকচুয়ালি মানে জিনিসটা ফিল হয় প্রায় সময়। ওদের যেমন অনেক পুরানো পুরানো ওদের মানে কুইনের বাড়ি অথবা যাই হোক, সবকিছু একটা ট্রেডিশনাল অনেক ইয়ে আছে, যেমন টাওয়ার ব্রিজে একটা জায়গা আছে, ওইখানে আগে এক সময় সব মানুষকে শাস্তি দেওয়া হতো, ওইখানে বিভিন্ন প্রকার টর্চার করা হতো। তো ওইখানে গেলে এখনো নাকি রাতের বেলা অনেক সময় অনেক মানুষ দেখে যে মানে কিছু একটা হচ্ছে এই টাইপের, অনেক 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 কিছু খেয়াল করে। লন্ডন যে জায়গাটা ট্রেডিশনাল একটা জিনিস থেকে যায় ওখানে, তো দেখলেই একটা গাছি উড়ে ওঠার মতো কিছু কিছু প্লেস।
মানে অ্যাকচুয়ালি আই শুড টেল মাই লিসনার্স, আমি শ্রোতা বন্ধুদের একটু বলে রাখি যে ট্রেডিশনাল বলতে সফল ভাই যেটা মিন করছে, লন্ডন ইজ আ ভেরি এনশিয়েন্ট সিটি, অনেক প্রাচীন একটা শহর, এবং তাদের যে বিভিন্ন রকম মানে মনিউমেন্টস গুলো আমরা যেগুলো বলি, অ্যাকচুয়ালি যেমন আমরা ময়না মন্দিরে গিয়ে যেটা ফিল করি,
রাইট?
হ্যাঁ, অনেক পুরনো একটা মন্দিরে ঢুকলে বা একটা মসজিদ দেখলে আমরা যেটা ফিল করি, পুরো লন্ডন শহরটাই কিন্তু এভাবে,
রাইট? অনেক পুরনো একটা শহর এবং অনেক ইতিহাস আছে,
বিল্ডিং গুলোর স্ট্রাকচার থেকে শুরু করে সবকিছু,
এক একটা 200-300 বছর পুরনো বিল্ডিং,
এটার ইতিহাস অনেক পুরনো এবং অনেক বড় ইতিহাস, এবং সেই ইতিহাসের অনেক কৃতিত্ব আছে, অনেক জঘন্য ঘটনাও আছে, সবকিছু মিলেই আছে। তো আমরা এমন কিছু ঘটনা শুনতে যাচ্ছি আশরাফুল ভাইয়ের কাছ থেকে যেটা হচ্ছে বর্তমানে, যেটা আমরা আসলে কখনো লন্ডনের কথা চিন্তা করলে মানে ভৌতিক কোনো কিছু আমাদের মাথায় কখনো আসে না,
আসে না, অনেক সময় আসে না। তারপর আমরা শুনেছি অনেক লন্ডনে এই ধরনের ঘটনা ঘটেছে, আমার কাজিন স্টিল এখনো ওখানেই আছে এবং তার সাথেও কিছু ঘটনা ঘটেছে, বাট আই এম সো হ্যাপি যে আপনি ঘটনা আপনার সাথে ঘটেছে, আপনি ওখানে এসেছেন।
অ্যাকচুয়ালি যারা থাকে সবাই কম বেশি ফিল করবে।
হোয়াট ডিড ইউ ফিল, ম্যাম?
আচ্ছা, আমি ফার্স্ট যে কাহিনী যদি শুরু করবো, আমি যখন ফার্স্ট লন্ডনে যাই তখনের কাহিনী।
আচ্ছা,
ইট ওয়াজ 2010। তো আমি তখন নতুন নতুন গেলাম ওইখানে, তখন টাকা পয়সা ততটা বেশি ছিল না, জব ছিল না।
আচ্ছা,
তো একটা বাসা পেলাম, মানে হাউস বেসিক্যালি। তো এখানে একটা অলরেডি মানে একটা কাপল থাকে।
আচ্ছা,
তো ওরাও স্টুডেন্ট বেসিক্যালি। তো আমি আমাকে নিচের যে লিভিং রুমটা আছে, লিভিং রুমটা আমাকে ইয়াতে দিলে খুব কম রেন্টে পেয়ে গেলাম আমি।
সেটা কোথাকার ঘটনা বলছেন? লন্ডনে?
এটা হচ্ছে পপুলারে।
ওকে,
আচ্ছা।
তো হচ্ছে এখন আমাকে যখন দিল, তখন আমি বললাম ভাবলাম ভালো, এত কম দাম যখন নিয়ে নিলাম। তো ছিলাম প্রায় মাসখানেকের মতো ছিলাম, তো প্রায় সময় দরজায় আমি নক পেতাম। তো নক পাওয়ার পরে আমি আবার, আমার তো লিভিং রুমের সাথে এবার ডোর, তো আর ওরা ছিল উপরে, ডোর যখন ওপেন করতাম তখন দিয়ে কেউ নেই, প্রায় সময় এরকম নক পেতাম। স্পেশালি তখন আবার স্নোফল, স্নোর টাইম ছিল। তো এখন অনেকদিন এরকম গেল, একদিন আমার এক ফ্রেন্ড আসছে আমার বাসায় বেড়াতে। তো ফ্রেন্ড আসার পরে আমাকে বলতেছে যে তুমি এই বাসায়, এই বাসাটা আমি আসছিলাম আগে।
আচ্ছা ভাই, একটা ইন্টারাপশন করি, আপনি নক শুনতে পেতেন সেটা অ্যাকচুয়ালি রাতের কোন সময়টাতে?
রাতে বলতে 10টার পরে।
10টার পরে যখনই নক শুনেছেন? 10টার পরে?
হ্যাঁ, 10টার পরে রাতেই।
ওকে,
একদিন আমার ফ্রেন্ড আসলো, ফ্রেন্ড আসার পরে বলতেছে এই বাসাটা আমি আগে আরেকবার আসছিলাম, তারপর কি কি জানো এই বাসার সম্পর্কে শুনছিলাম কিছু উল্টাপাল্টা।
আচ্ছা,
আমাকে এসব বলার পরে আমি বলছি ঠিক আছে, তুই একটু খবর নে, আমাকে জানাইস। ওরে ঠিক আছে, শিওর। মনে একটা তখন আর একটা এক্সট্রা ভয় হয়ে গেছে, কি হলো ব্যাপারটা কি। তো ওই দিন রাতে এরকম নক শুনলাম, তখন ওই দিন রাতে তো আর ভয় থাকতে পারতেছি না, জেনে আসলো মেন কাহিনী যেটা, সেটা ছিল হচ্ছে এই বাড়িটাতে একটা বুড়ি থাকতো। তো বাইরে যেটা হয়, একটা মানুষের বয়স হওয়ার পরে ছেলেমেয়েরা তাদের সাথে থাকে না, বয়স হওয়ার কি মানে বিয়ে শাদীর পরেই কেউ থাকে না, 18+ হওয়ার পরে সবাই চলে যায় যে যার মতো একদিকে। তো বুড়িটা নাকি একা একাই বাজার করতো, একা একাই খাওয়া দাওয়া যতটুকু করতে পারতো একা একাই করতো
এই বাড়িতে।
হ্যাঁ, এই বাড়িতেই আর বেসিক্যালি এটা বুড়ির বাড়ি ছিল। এখন এক সময় 7-8 দিন হয়ে গেছে কারো মানে মহিলার খবর নেই, সে ঘর থেকে বের হয় না। তো এখন অনেকে বিষয়টা খেয়াল করছে, ব্যাপারটা কি মহিলা তো কয়েকদিন আসে না, এতদিন মানে দেখা যায় না কেন মহিলাকে। তো মানে খুব একটা গন্ধ বের হয়ে গেছে রুমের থেকে, মানে বাইরে থেকে যারা এই বাসার পাশে যায়,
মানে উনি কি মানে মৃত অবস্থায় পৌঁছে গিয়েছিলেন।
পরে পুলিশ আসলো, 911-এ কল করা পর্যন্ত করে দরজা খুলে দেখা যায় একদম পেটের সাথে মিশে গেছে মহিলা, পচে লাশটা, এরকম একটা অবস্থা।
আচ্ছা, অ্যাপার্ট ফ্রম দি হরর থিংস, এটা কি লন্ডনে আপনি যে লাইফস্টাইলটা বললেন, তার মানে অনেক বুড়ো বুড়ি তো মনে হয় এভাবে বিভিন্ন বাসায়?
এটা খুবই কমন,
খুবই কমন থিং, রাইট? আচ্ছা, যাই হোক।
তো মানে অনেকদিনের পর বাসাটা খালি ছিল, এরপর তো বেসিক্যালি বাসাগুলো কাউন্সিলের হাতে চলে যায়, কাউন্সিল গুলো ভাড়া দেয়। কয়েকটা ছেলে ভাড়া নিল, এরকম স্টুডেন্ট ছিল ওরা আমার মতো, পুরো বাসাটা ভাড়া নিচ্ছে 5-6 জন এরকম হবে। তো ওরা প্রায় সময় এরকম নকের সাউন্ড পেত, ওরা চিন্তা করলো কে নক করে এরকম, কে শয়তানি করে। তো ওরা ওরা দুইতলা থেকে জানলা থেকে খেয়াল করলো তাকে, কে আসে দেখার জন্য। দেখতেছে একটা বুড়ি, সাদা ধবধবে একটা বুড়ি, মানে একটা স্যুট পরা, সে নক করতেছে।
কোথা থেকে দেখতে পেয়েছে?
তার উপর থেকে, উপরে জানলা থেকে ইয়াটা দেখা যায়, এন্ট্রান্সটা দেখা যায় দরজার। পরে সবাই তো ভয় পেয়ে গেছে, দরজা খুলে দেখে কেউ নাই। তো এরপর থেকে আবার কি হলো, নক করে বলতেছে প্লিজ ওপেন দ্য ডোর, আম কোল্ড, প্লিজ ওপেন দ্য ডোর, আম কোল্ড, এরকম করে একটা বুড়ি বুড়ির সাউন্ড। তো দরজা যখন খুলে তখন দেখে কিছু নেই।
আমি দুঃখিত, আমার লিসনারদের জন্য একটু ট্রান্সলেট করে দিই যে বুড়ি দরজা নক করে বলছিল যে আমার খুব ঠান্ডা লাগছে, আমাকে ভিতরে ঢুকতে দাও, দরজা
খোলো। অনেক স্নোফল ছিল তখন, স্নো পড়তেছে, এরকম ঠান্ডা, দরজা খোলো, দরজা খোলো। কিন্তু দরজাটা যখন খুলে তখন দেখে যে মানে কেউ নাই। তো তারপরে তারা অনেক খুঁজে টুজে আসল কাহিনী জানতে পারে, তারপরে তারা পরের দিনের বাসা ছেড়ে দেয়। যেদিন কাহিনী ওর কাছে শুনলাম সেদিনই আমি বাসা টাসা ছেড়ে অন্য বাসায় চলে গেছি। তো এই ছিল বেসিক্যালি কাহিনীটা আর কি।
ওই নখ ছাড়া আপনি নিজে কখনো সেই বুড়ি মনে
না? আমি কখনো কথা শুনিনি, বাট নখটা শুনেছি।
বাট এই নখটা আপনি যাওয়ার আগে যারা এই বাসা আগে থেকে ছিল,
বেসিক্যালি আমি আসার আগে তিন চার মাসের মতো বাসাটা খালি ছিল।
ওকে,
শুধু ওই কাপলটাই
থাকতো? হ্যাঁ, কাপলটাই একসাথেই, বেসিক্যালি আমরা একসাথেই,
মানে মোটামুটি একই সাথে শিফট
হয়েছে। হ্যাঁ হ্যাঁ।
ওকে, তো তারা কি তখন ওই বাসায় ছিল?
এরপর আমি আরো
আশরাফুল ভাই, এছাড়া আর কোন ঘটনা যেটা সাক্ষী আপনি নিজে হয়েছেন?
হ্যাঁ, আমি তখন একটা রেস্টুরেন্টে কাজ করি, এটা হচ্ছে অক্সফোর্ড সার্কাসে।
আচ্ছা, পপুলার থেকে তখন আপনি শিফট করেছেন?
তখন আমি পপুলার থেকে অলরেডি শিফট করেছি, তখন আমি শ্যাডুল গার্ডেন থাকি। তো হচ্ছে ওইখান থেকে ট্রেন লাইনে মানে আমার যাওয়া আসাটা হয়। বাসে হয় কি, দুই ঘন্টা লাগে যে পথ ট্রেনে আসতে, সেটা অনলি 20 মিনিটস 15 মিনিটস এরকম। কাজ শেষ হতে হতে ক্লোজ করতে করতে প্রায় আমার 12টা বেজে যেত। তোমার ট্রেনগুলো আবার ক্লোজ হয় একটার সময়, বাট স্যাটারডে সানডে এই দিনগুলোতে একটু তাড়াতাড়ি ক্লোজ হয়ে যায়, লাইক 11:30 to 12 এরকম ট্রেনগুলো। তো খুব তাড়াহুড়া থাকতে হয় ওই দিন, খুব দৌড়িয়ে গিয়ে লাস্ট ট্রেন ধরতে হয়। লাস্ট ট্রেন চলে গেলে আর কিচ্ছু পাওয়া যাবে না। তো আমি গেলাম, নামলাম, নামার পরে লাস্ট ট্রেন মিস করলাম। আমি লাস্ট ট্রেন মিস করার পরে আমি যেটা দেখলাম, মানে ওই দিন একটা ডিফারেন্ট ফিলিংস, চাকিয়ে দেখি কেউ নাই, এটা অলওয়েজ, হ্যাঁ, থাউজেন্ডস অফ পিপল অলওয়েজ,
একদম নতুন ছিল।
হ্যাঁ অবশ্যই, মানে থাউজেন্ড এত পরিমাণ মানুষ থাকে ওইখানে, ওই দিন কোনো মানুষ নেই, মানে খুব ডিফারেন্ট, নিজের কাছে ভয় লেগে উঠলো। এখন আমি ভাবলাম যে আচ্ছা, এই ট্রেনটা যখন পাচ্ছি না, আর একটা ট্রেন আছে, ওইটা একটু ট্রাই দিয়ে দেখি, অথবা ওয়ে আউট কোন দিকে, ওইদিকে চলে যাই। ওটা অক্সফোর্ড সার্কাস স্টেশনটা একটু বড়, মানে কয়েকটা ট্রেন এখানে থাকে। তো আমি এখন হঠাৎ করে এক্সিটটা পাচ্ছি না। তো এখন একটা লোক দেখি যে কাজ করতেছে এখানে, ঝাড়ু দিচ্ছে, রাতের বেলা সবাই কাজ করে এখানে, ক্লিনিং এর কিছু মানুষ থাকে, লোকটা ইউনিফর্মে ছিল না অবশ্যই। তো আমি তাকে গিয়ে জিজ্ঞাসা করলাম যে আচ্ছা, ট্রেন তো লাস্ট ট্রেন ছেড়ে দিছে এখন, তো মানে এখন ভিক্টোরিয়া লাইন যেটা ঠিক আছে, তো এখন উনি বললো যে হ্যাঁ, ওইদিকে চলে যাও, ইংলিশে যেটা আর কি। তো এখন আমি গেলাম ওদিকে, ওইদিকে গিয়ে এইগুলিটা আমি কখন আগে আসলে খেয়াল করিনি, এই সেক্টরটা আমি কখন আসিনি। এসে দেখি যে কয়েকটা লোক এদিকে বসা, এখন হঠাৎ করে একটা ট্রেন আসলো, খুব পুরানো স্টাইলের। এখন আমি ট্রেনটা দেখে বলি, এরকম ট্রেন তো কখনো দেখিনি আমি। লোকগুলো উঠলো, ট্রেনটা চলে গেল, আমি না ট্রেনটা তো উঠিনি, আর এটা আমার ট্রেনও না, আমি উঠবই বা কেন। তো আমি ব্যাক করে আবার চলে আসলাম। আসার পরে আমি এখন আরেকটা লোককে দেখছি, মানে ইউনিফর্মড, সে ক্লিন করতেছে। তো আমি তাকে বললাম যে এখানে একটা ট্রেন দেখলাম। বলে না, এখানে তো কোনো ট্রেন চলে না, এটা তো এটা অনেকদিন ধরে বন্ধ, এই প্ল্যাটফর্মটাতে কোনো ট্রেন অনেকদিন ধরে চলে না। তো আমি তো ওই বাপরে,
হোয়াট, মানে আমি বুঝলাম না, আপনি পুরো একটা ট্রেন দেখেছেন, ওখানে লোক উঠতে দেখেছেন,
ওরা বলতেছে
এই প্ল্যাটফর্মে কোনো ট্রেন আসে না।
হ্যাঁ, এরপরে
যেই লোকগুলোকে আপনি উঠতে দেখেছেন, ওরা কি আগে থেকে ওখানে দাঁড়ানো ছিল?
ওরা বসেছিল,
বলছিলেন যে কাউকে দেখেননি।
না, ওটা হচ্ছে ওই শুধু ওই জায়গাটাই, পুরোটা খালি ছিল।
আচ্ছা, এটা তো অনেক পুরনো একটা ট্রেন দেখেছেন, ওই লোকগুলোর গেটআপ বা স্টাইল কেমন ছিল?
কোট পরা, লন্ডনে যে ট্রেনে সবাই যেরকম কোট পরে,
মানে নাথিং ওল্ড অ্যাবাউট দ্যাট
বেসিক্যালি। হ্যাঁ, এরকম ওল্ড টাইপেরই, অনেকে অনেক রকম পরে, বাট ওল্ড এত কিছু না আমি খেয়াল করিনি তখন হুট করে।
আচ্ছা,
তখন লোকগুলো উঠে চলে গেল, আমি তো ইয়ার উপর তারপরে চলে আসলাম। তো এই ছিল আর কি কাহিনী।
পুরো ইন্টেনশনটা ছিল ট্রেনের দিকে, হয়তো বা তাহলে আমরা এখন শুনতে পাই।
তারপর আমি বাসায় এসে তো আমার আন্ডারগ্রাউন্ড নিয়ে অনেক একটা ইয়ে জাগলো। তারপর আমি ইউটিউবে গেলাম, অনেক ডকুমেন্টারি দেখলাম, আরো কিছু ঘটনা পেলাম। তারপরে আমি অবশ্য অনেকের সাথে যোগাযোগ করছি এই ব্যাপারে, অনেকেই বলছে মানে লন্ডনে আন্ডারগ্রাউন্ড নিয়ে অনেক কাহিনী আছে, এখানে নাকি অনেক যারা কাজ করে এখানে, তারা নাকি রাতের বেলা দেখা যায়, মানে ক্লোজিং মানে 12:30 পরে বেসিক্যালি কোনো কাজই চলে না, কিছু থাকে ট্র্যাক গুলো চেক করার জন্য, কিছু মানুষ ক্লিনিং এ থাকে, জাস্ট দ্যাটস ইট।
ডর মানে ভয়। আপনারা শুনছেন ডর, এবিসি রেডিও FM 89.2 এ। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে। ডরে আজকে তিনজন অতিথি পেয়েছি আমরা, আশরাফুল, ইমামুল এবং সোহাগ। তাদেরকে নিয়ে আমাদের ডর চলছে, আরজে কিবরিয়া, সুমন, রেহান এবং সাউন্ডে লোবান এই টিমকে সাথে করে। আমরা আবারও ফিরব ডরে মাত্র 3 মিনিট পর। ডর স্বাগত ডরে। কিবরিয়া রয়েছে আপনাদের সঙ্গে, শুনছেন আমার অনুষ্ঠান ডর, এবং অন দ্য স্পট থেকে রয়েছে সুমন ও রেহান, সঙ্গে রয়েছে সাউন্ড এলোবান।
সবসময় একটি কথা আমরা বলি, ডরের থিমে যে কথাটি আছে, ডর এমন একটি অনুষ্ঠান যেটি বিজ্ঞান সিদ্ধ নয়, কিন্তু ভয়ের অস্তিত্ব বৈজ্ঞানিক। মানুষ যেসব জিনিসে ভয় পায় তার অনেকটাই অনাবিষ্কৃত এবং অযৌক্তিক বিজ্ঞানের কাছে। ইনফ্যাক্ট ডরে আজকে তিনজন অতিথি পেয়েছি আমরা, আশরাফুল, ইমামুল এবং সোহাগ। আর আশরাফুলের জীবনের যে ঘটনাগুলো আপনারা শুনছেন সেটা মূলত প্রবাস জীবনের গল্প।
প্রিয় শ্রোতা, আমরা আবারও ফিরছি ডরের সেই জায়গাটিতে যেখানে আমরা ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম।
অনেকেই বলছে মানে লন্ডনে আন্ডারগ্রাউন্ড নিয়ে অনেক কাহিনী আছে, যারা কাজ করে এখানে তারা নাকি রাতের বেলা দেখা যায় মানে মানে সাড়ে বারোটার পরে বেসিক্যালি কোনো কাজই চলে না, কিছুই থাকে না এখানে, শুধুমাত্র মানুষ কিছু থাকে ট্র্যাক গুলো চেক করার জন্য। ওরা ভিতর দিয়ে হেঁটে ট্র্যাক গুলো চেক করে আর কিছু মানুষ ক্লিনিং এ থাকে, জাস্ট দ্যাটস ইট। তো কিছু মানুষ সিসিটিভিতে অনেক মানুষ দেখতে পায় হঠাৎ হঠাৎ করে, ইভেন নাকি অনেক শব্দ শুনতে পায়, মানে মনে হয় যে অনেক মানুষ কাজ করতেছে, অনেক মানুষ ট্রেনের জন্য অপেক্ষা করছে,
মাত্র একটা ট্রেন এসে
থামলো, হই হুল্লোড়, এই ধরনের হই হুল্লোড়ের কথা, ট্রেন এসে থামলো নাকি এরকম কিছু শুনি নাই, বাট অনেক মানুষের শব্দ মানে কথাবার্তা বলতেছে, ইয়া করতেছে।
আমি হই হুল্লোড়ের কথা বললাম কারণ এই ব্যাপারটা আমাকে আমার কাজিন বলেছে যে কিছু স্টেশনে নাকি রাত্রেবেলা হঠাৎ করে যারা কাজ করে, উনি যেটা বললেন, আমি জানতাম না ট্র্যাকে কাজ করে, আমি জানতাম এমনিতে হয়তো সিকিউরিটি গার্ড হিসেবে, ও তখন প্রথম প্রথম গিয়েছে, তো আমাকে বললো যে যারা ওইখানে রাতে থাকে এরকম নাকি হঠাৎ টানেলের মতন আছে ভিতরে, তো মনে হয় যেন এখনই টানেল থেকে ট্রেন বের হবে এরকম একটা ফিলিংস আসে, কিন্তু কিছু আসে না, এরকম নাকি হয়।
এবং সিসিটিভিতে অনেকে দেখতে পাচ্ছে, অনেক কিছু অনেক লোক বসে আছে, তো ওরা চেক করতে গেছে এত রাতে কে মানে ভিতরে আটকা পড়লো নাকি, গিয়ে দেখে আসলে কেউ নেই। পরে আরো একটা কাহিনী আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে, একটা লোক একবার মানে এরকম কাজ করতেছিল টানেলের ভিতরে, কাজ করার সময় সে বুঝতে পারে না লাস্ট ট্রেনটা যে একটা বাকি আছে, সে কাজ করতে করতে এমন সময় হঠাৎ করে ট্রেনের নিচে সে চাপা পড়ে লোকটা। অ্যাকচুয়ালি সে হয়তো হেডফোনে কাজ করতে, এত কিছু আমি ডিটেলস শুনিনি, বাট লোকটা চাপা পড়ছে ট্রেনে সামহাও। তো চাপা পড়ার পরে
এগুলো আসলে মানে বুঝলাম না আমি এই ব্যাপারটা,
না এটা হচ্ছে হয় অনেক সময়, যেমন তুই একটা জিনিস দেখ যে আমরা আমাদের এখানে দেখি যে ট্রেনে অনেক সময় কাটা পড়ে, তো এটা তাহলে তো আমরা বলতে পারি যে এই লোকগুলো কি দেখে নাই,
এগুলো তো অ্যাক্সিডেন্ট যারা ওখানে কাজ করছে, তুই যদি ট্রেন লাইনেই থাকিস ইউ শুড ফিল দা সাউন্ড,
না এটাও একটা অ্যাক্সিডেন্ট ধরে নিতে হবে
সামহাও, সে অ্যাক্সিডেন্ট। আপনারা কাহিনীটা অবশ্যই পাবেন অনলাইনে সার্চ করলে কাহিনীটা পাবেন। তারপর থেকে যে যারাই মানে এরকম চালায় ট্রাকে, চালানোর টাইমে ওই লোকটাকে দেখতে পায়, মানে দেখা যায় যে একজন কাজ করতে
ড্রাইভার দেখতে পায়,
ড্রাইভার দেখতে পায়, দেখে তারা অনেক সময় ট্রেন থামিয়ে দিচ্ছে, কিন্তু দেখে যে মানে কেউ নেই, এরপরে দেখে কেউ নেই, এরকম মানে কাহিনীটা আছে অলরেডি
অনলাইনে আছে, সেই একই লোককে দেখতে
পেয়েছে, হ্যাঁ একই লোককে দেখতে পেয়েছে, মানে যেরকম যে গেট আপে ছিল সে ওইরকম গেট আপে, মানে লোকটা কাজ করতেছে এভাবে দেখতে পেয়েছে, কিন্তু কিছু কিছু নাই বেসিক্যালি।
আর কোন ধরনের কোন এক্সপিরিয়েন্স কি আপনার আছে?
একটা গেল আন্ডারগ্রাউন্ড এক্সপিরিয়েন্স, এরপরে যেটা বলবো আমার অফিসের এক্সপিরিয়েন্স, মানে যেটা আসলে বললে না মানে আপনাদের হয়তো বিশ্বাস করতে মন যাবে না, অনেকেই হয়তো বিশ্বাস করতে চাইনি,
না আমরা এমন অনেক ঘটনাই আমরা পাই
যেটা একদম
জিনিসটা কাইন্ড অফ ফানি। যেটা হচ্ছে তখন আমি অফিসে জব করি, মানে অফিসটা কি আমার আঙ্কেলের অফিস, এটা হচ্ছে 3-story বিল্ডিং, তো হচ্ছে সেকেন্ড ফ্লোরে আমার আঙ্কেলের ল চেম্বার, ল ফার্ম। ফার্স্ট ফ্লোরটা তো হচ্ছে তখন উনি নতুন একটা বিজনেস আমার সাথে শুরু করছে, তখন সেটা হচ্ছে বেসিক্যালি ইংলিশ এডুকেশন, যেমন IELTS বিভিন্ন সার্টিফিকেট কোর্স গুলো, হ্যাঁ। তো ওখানে তখন আমি শুরু করছি নতুন, তো আমি বসতাম রেগুলার, তো আমি ছাড়া বেসিক্যালি কেউ থাকতো না ফ্লোরটাতে, প্রায় সময় দেখা যেত উপর থেকে যে কলিগ গুলো ছিল ওরা মাঝে মধ্যে এসে আমার সাথে আড্ডা আড্ডা দিত এরকম কিছু। তো একদিন মানে ফ্রাইডে, তো এন্ড অফ দ্য উইক, স্যাটারডে স্যান্ডে উইকেন্ড, তো হচ্ছে ফ্রাইডে সবাই আমরা খুব হ্যাপি, আমি চিকেন আনলাম বাইক থেকে, ড্রিঙ্কস এই ধরনের অনেক কিছু তো এনে আমাদের খাওয়া হয় সন্ধ্যার দিকে, সেটা মানে অফিস ক্লোজ হয়ে কিছুক্ষণ আগে, তো প্রায় 20 পিস এরকম হবে, এরকম চিকেন আনছি, খেলাম সবাই, খাওয়া দাওয়ার পরে আবারও সেম ভাবে বেসিক্যালি হয় কি, ওরা একটা কাগজের প্যাকেট থাকে, ওই প্যাকেটটা আবার একটা পলিথিনে ভরে দেয়, ঠিক আছে আমরা খাইলাম সব, খাওয়ার পরে আবার হাড্ডি গুলা আমরা আবার ওই প্যাকেটেই ফেলে পলিথিনটা আবার ক্লোজ করলাম আমি নিজেই, ক্লোজ ক্লোজ করে আবার আমি সেটা আবার একটা একটা বালতিতে একটা কালো বিন থাকে, বিনের ভিতরে রাখলাম, তো রেখে রেখে অফিস ক্লোজের টাইমে, তো ওই দিন আবার বিন নিতে আসেনি, তো বিন আসলে বেসিক্যালি ওখানে রাখা যায় না, মানে বিন নিতে গাড়ি আসে, এখন আমি বিনটা ক্লোজ করে ওইভাবে রেখে চলে গেছি ওই দিন। এখন অফিস ক্লোজ করে অফিসের চাবি বেসিক্যালি আমার কাছেই, অফিসের চাবি আর কারোর কাছে নেই। এখন স্যাটারডে গেল, সানডে গেল, মানডে আসার পরে অফিসটা খুলেই আমি দেখি যে দরজার সামনে একটা হাড্ডি, মানে খুব চাবানো, খুব বিদঘুটে ভাবে চাবানো অবস্থায়, মানে তাও আবার ফুল নেই, মানে হাফ হাড্ডির হাফ, আর একটা হাফ ওদিকে পড়া, এরকম 3-4টা আমি হাড্ডি পেলাম রুমে আমার অফিসে। তাই এক পর্যায়ে মনে করলাম যে হয়তো কেউ খেয়ে হয়তো ফেলছে, পরে আবার চিন্তা করলাম না আমি তো ঝাড়ু দিছিলাম, ব্রাশ করা হয়েছিল অফিস শেষ করার পরে, তো আমি গিয়ে বসলাম অফিস করতেছি, যাক এখন ওই দিন ক্লোজের টাইমে আমি বিনটা হাতে নিলাম, দেখি যে বালতি যেটা মানে বিনের ঝুড়ি যেটা ঝুড়িতে, দেখি যে সেম ওয়েতে ওইভাবে হাড্ডি, অনেকগুলো হাড্ডি একসাথে পড়ে আছে ওখানে, একদম চাবানো, এমন ভাবে চাবানো যে হাড্ডির ভিতরে যে অংশগুলো যেগুলো থাকে ওগুলো নেই, মানে খুব বোঝা যাচ্ছে, মানে খুব ভালোভাবে চাবানো,
মানে একেবারে মজ্জাগুলো শুষে নেওয়া
হয়েছে, একেবারে শুষে নেওয়া হয়েছে।
কিন্তু পলিথিন কি ওভাবেই ছিল?
পলিথিন যেভাবে বাঁধা ছিল ওইভাবে বাঁধাই আছে, সবকিছু যেভাবে ছিল ওইভাবেই আছে। তো ওইটা দেখে আমি আবার পলিথিনটা খুললাম, পলিথিন খুলে ভিতরে আরেকটা পলিথিন ওইটাও খুললাম, তারপরে ব্যাগটাও খুললাম। ব্যাগটা খোলার পরে আমি দেখি যে মানে ওখানে একটাও হাড্ডি নেই। আমার প্রশ্ন মানে এখন আমি উপরে গেলাম, আঙ্কেলকে বললাম, কয়েকজনকে বললাম যে এরকম এরকম ঘটনা, এখন ওরা বলতেছে হয়তো এটা ইঁদুর হয়েছে অথবা এই ধরনের কিছু, ইঁদুর টুদুর হবে। যখন এটা হাড্ডির কথা আসে, চিকেন খাওয়ার ব্যাপারটা আসে, বেসিক্যালি হরর বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কিছু একটা দেখা এসে, কিন্তু আমাদের উচ্ছিষ্টাংশ, হ্যাঁ উচ্ছিষ্টাংশ খাবে, এই জিনিসটা আসলে একটু আমার কাছে খুব মানে ফানি লেগেছে।
না মানে আমার কাছে যেটা মানে অফকোর্স ইট ইজ কাইন্ড অফ আ ফানি পার্ট, বাট ব্যাপারটা হচ্ছে কিছু একটার এক্সিস্টেন্স তো ছিল, সে হয়তো ফানি একটা অ্যাক্টিভিটি করেছে, কিন্তু অ্যাক্টিভিটি তো কেউ করেছে,
অ্যাক্টিভিটিটা হয়তো ফানিও না আমরা চিন্তা করছি এইভাবে, কিন্তু ঘটনা হচ্ছে যে আপনি কি এটা কোনো ভাবে আরো কিছু ইনভেস্টিগেট করার চেষ্টা করেছেন বিষয়টা আসলে?
হ্যাঁ হ্যাঁ, কোনো লজিক কোনো এক্সপ্লেনেশন?
ফার্স্টে তো আঙ্কেলকে বললাম, সে বিশ্বাস করেনি, যখন তাকে নিচে আনলাম সে হাড্ডিগুলো দেখে সে চুপ হয়ে গেছে, সে আর কোনো মুখ দিয়ে কথা বলতেছে না, মানে সে বুঝতে পারছে আসলে সামথিং ইজ রং, হয়তো সে আগেও কিছু এক্সপিরিয়েন্স করছে ফ্লোর নিয়ে। এটা বেসিক্যালি খালিই থাকে অনেকদিন ধরে খালি। পরে আমি সিসিটিভি ফুটেজ গুলো চেক করলাম, এখন দুই দিনের লং ফুটেজ, এত কিছু তো আর চেক করা যায় না। যাক, এখন আমি তো ফ্রাইডে নাইটটা আমি চেক করলাম, ফ্রাইডে নাইটটা চেক করতে করতে হঠাৎ এক পর্যায়ে দেখি যে ঝুড়িটা ছিল, ঝুড়িটা বেসিক্যালি আমার টেবিলের পিছনে থাকে,
আচ্ছা
ঝুড়িটা হঠাৎ করে মুভ করে এদিকে আসলো একবার, এইভাবে ছিল আবার মুভ করে ওদিকে চলে গেল
অটোমেটিক্যালি।
হ্যাঁ, বাট সিসিটিভি ডার্ক তো অতটা মানে নাইট ভিশন আছে, কিন্তু এতটা ক্লিয়ার ভাবে বোঝা যায় না আর কি হলো, এতে কিছু মুভমেন্টটা বোঝা গেছে, এতটুকুই দেখলাম, পরে আর এটা নিয়ে আর ফার্দার কোনো ইয়ে করিনি।
তারপরে আপনি সেখানে অফিস করেছেন আবার?
বেসিক্যালি এরপরে একা বসতে ভয় পেতাম, তো কাউকে না কাউকে হয়তো ডেকে ডেকে আনতাম, দিনের বেলা না অ্যাকচুয়ালি আলো থাকে তো মানে ওইভাবে জিনিসটা লাগে না।
কিন্তু ঘটনা হচ্ছে যে তুই ইউটিউবে বা অনলাইনে বিভিন্ন জায়গায় গেলে কিন্তু সিসিটিভির অনেক ধরনের ফুটেজ পাওয়া যায়, যার মধ্যে অনেকগুলোই আছে
ম্যাক্সিমামই ফেক, 80%
ফেক। অনলাইনে যত সিসিটিভি
ফুটেজ, আমার কেন জানি মনে হয় কি জানিস, দিস ইজ আ স্ট্র্যাটেজি, এরকম অনেক ভিডিও আছে যেগুলোর ইচ্ছে করে প্রচুর পরিমাণে ফেক বের করা হয় যাতে সত্যটা থেকে মানুষ দূরে থাকে,
দূরে থাকে হতে পারে। কিন্তু আমরা এই প্রথম একটা সিসিটিভির ঘটনা আপনাকে পেলাম, যেটা আপনি বলছেন যে এই ঘটনাটা আপনি নিজে দেখেছেন, তো আপনি এটা বলতেই পারছেন, তো আপনার কাছে এটা ফেক কি ফেক না এটা আপনি খুব ভালো করে বলতে পারেন। আর এর আগে আমরা আরেকটা কিন্তু ঘটনা পেয়েছিলাম, শাওন ভাইয়ের ঘটনায় কিন্তু সিসিটিভির একটা ঘটনা আমরা একটা
ফুটেজ ছিল,
রাইট?
হ্যাঁ, এবং আমি কোনো কিছু দেখিনি, কোনো কিছু ছিল না, বাট একটা মুভমেন্ট আমি জাস্ট দেখেছি। যাক, এটা গেল। তারপর হচ্ছে যে কাহিনীটা বলবো, এটা হচ্ছে আমার লাস্ট, এর মাঝখানেও কিছু ছোট ছোট অনেক কিছুই আছে, তো ওগুলো আমি স্কিপ করি। তো লাস্টে আমি আসার ঠিক 10-15 দিন আগে, যখন আমি টিকিটটা মাত্র কাটলাম,
আচ্ছা
আমি বেসিক্যালি মিউজিশিয়ান, যেহেতু আমার গিটার আছে ঘরে, স্পিকার্স, তারপর হচ্ছে কিবোর্ড, সবকিছু আমি প্যাক করে পাঠিয়ে দিয়েছি দেশে।
আচ্ছা,
তো পাঠানোর রুমটা খালি, ওরকম রুমে কিছুই নাই। তো আমার যে ঘরটা ছিল, ঘরটা আমি 3 মাস ধরে থাকি, তখন ঘরে বেসিক্যালি পুরা বাসায় প্রায় 7-8টার মতো রুম, পিছনে একটা গার্ডেন আছে, সামনে পার্কিং স্পেস। তো আমার সাথে ছিল সিলেটি একটা ভাই, ওনার ওয়াইফ থাকতো, একটা বাচ্চা ছিল, তো খুব ভালোই সম্পর্ক ওদের সাথে, কোনো কিছু ফিল করিনি। পরে লাস্টের ঠিক 10 দিনে, মানে যখন টিকিটটা কাটা শেষ, তখন আমি রাতে একদিন হেডফোন দিয়ে আমি কাজ করতেছি, মানে বিভিন্ন মিউজিকের কাজ করতেছি, তো মানে হঠাৎ করে আমার কাছে মনে হলো কিছু একটা শব্দ হচ্ছে, কান থেকে হেডফোনটা খুললাম, খুলে দেখি কি একটা আঁচড় কাটতেছে ঠিক আমার ইয়াটার উপরে, উপরে বেসিক্যালি ওখানে তো কাঠের ইয়াগুলো, চালগুলো কাঠের, সেইগুলো তো ওইখানে কে যেন আঁচড় কাটতেছে
ওভার দি অ্যাটিক।
হ্যাঁ হ্যাঁ, আমি মানে একদম, আমি প্রথমে বিশ্বাস করতে পারি কি এখানে কেন, আমি একদম কাছে গিয়েছিলাম, একদম এখান থেকে এখানে ক্লোজ,
কেউ যদি মানে কাঠের মধ্যে যদি আঁচড় কাটে যে ধরনের শব্দ,
এই ধরনের শব্দ। তো আমি ফার্স্টে ভাবলাম হয়তো ঘুন পোকা হয় অনেক সময়, অনেক সময় কোনো পোকা অথবা ইঁদুর থাকতে পারে। তা আমি এটা কানে নেই নেই, রাতে ওই দিন রাতে প্রায় সময় হলো 1 ঘন্টা পরে, নয়তো একটু পরে পরে হয়, ওই দিন রাতের পাতা দিনে, পরের দিন রাতে ওইটা তো পাচ্ছি, একটু পরে নক করতেছে কে টক টক করে, মানে কেউ যদি
উপর থেকে,
হ্যাঁ উপর থেকে নক করতেছে, এভাবে নক করে করে ডাকতেছে। আর নক করতে হলে যদি কোনো একটা পাখি বসে অথবা কিছু বসে, ওইটার সাউন্ডটা ডিফারেন্ট থাকবে, বাট নকের সাউন্ডটা কিন্তু ডিফারেন্ট। আমি ঠিক সেম ওই নকের সাউন্ডটা পাচ্ছি।
ওই বাকি মেম্বাররা কোথায় ছিল? নিচে?
ওরা নিচে ছিল না, ওরা ঠিক মানে 3-4 রুম পরে আরেকটা রুমে ছিল, একেবারে অপোজিটে।
ওদের দ্বারাও এই শব্দটা হওয়ার কথা
না? ওটা কখনোই না, ওরা বেশি তিনজনই ছিল, বাচ্চা ঘুমায় ওরাও ঘুমায়, ওরা সকালবেলা খুব ভোরে উঠে যেতে হয়, তো ওরা ঘুমায় যায় 10টার ভিতরে। জিনিসটা বিশ্বাস করতে পারলাম না প্রথমে, পরে আমি কি করলাম, আবু ভাইকে ডাক দিলাম, ওনাকে ঘুম থেকে তুলে নিয়ে আসলাম। তো আনার পর উনাকে যখন আনলাম অনেকক্ষণ ওয়েট করলাম সাউন্ডটার জন্য, সাউন্ডটা আসলে কন্টিনিউয়াস হতো না, কিছুক্ষণ পরে পরে হুটহাট করে। তো ওনাকে অনেকক্ষণ ওয়েট করলাম, এখন আর শব্দ হচ্ছে না, সাউন্ডটা হচ্ছে না, অনেকক্ষণ উনি ছিল সাউন্ড হচ্ছে না। এখন উনি আমাকে বললো আশরাফ তুমি এমনিতে শুনতেছ এগুলা, এগুলো সে কিছু না। যাক উনি চলে গেল, আধা ঘন্টার ভিতরে আবার সাউন্ড এভাবে ইয়া করতেছে, কিছুক্ষণ আচর কাটতেছে, কিছুক্ষণ নক করতেছে। তা আমি আবার ফোনটা নিয়ে রেকর্ড করলাম, ফোনটা নিয়ে রেকর্ডিং এ দিয়ে আমি রেখে দিছি, এইবার আমি শোনাবো, রেকর্ডিং এ হলেও শোনাবো। এরপর রেকর্ডটা করে তারপর রেকর্ডটা ঠিক অফ করে আমি আবার এবার নিয়ে ওনার কাছে নিয়ে গেছি যে দেখেন সাউন্ড শুনে। এরপর উনি বিশ্বাস করছে, উনি আমার সাথে আবার আসলো, ঢুকার সময় উনি সাউন্ডটা পেয়েছে, কিন্তু ঢুকার পরে আর সাউন্ডটা নেই বেসিক্যালি। তো ওই দিনটা কোনো মতে আমি মানে ওই দিন
আমাকে কোনোভাবে উপরে যে দেখার চেষ্টা করেননি বা কিছু,
ওই সাহসটা অ্যাকচুয়ালি রাতের সময় থাকে না। আর হাউজিং এরিয়া তো মানে খুব শান্ত হয়ে যায় ৯টা ১০টার পর, খুবই শান্ত হয়ে যায়, পরের দিন সবার কাজ থাকে, জব থাকে। তো আর ওইভাবে সাহসটা হয় না যে উপরে গিয়ে দেখি। ওই দিন গেল, ওই দিন আমি আমাকে আবু ভাই ওনার রুমে নিয়ে, মানে পাশে একটা রুম আছে ছোট, ওইখানে নিয়ে রাখলো, ওইখানে আর কোনো অ্যাক্টিভিটি পাইনি।
এটাই ভাবছিলাম যে আপনি ওই ভয়ের কথা চিন্তা করছেন, ওই রুমে আপনি থাকবেন কিভাবে?
হ্যাঁ সেটাই। আর আমার রুমটা গার্ডেন সাইডে ছিল, ওদের রুম ছিল পার্কিং সাইডে, মানে ওই দিকটা একটু মানে মানুষ আসা যাওয়া হয়তো থাকে, কিন্তু ওই দিকটা একদমই নীরব। তো পরের দিন আমি যেটা খেয়াল করলাম, পরের দিন আবার মানে সারাদিন চলে গেল, দিনের বেলা না এগুলো আসলে একটু গায়ে লাগে না। তো যখন রাত হলো, রাতে শুইছি, মানে ওই দিন ভাবলাম হয়তো আজকে হয়তো কিছু হবে না, মানে এতদিন দুই মাস তিন মাস ছিলাম, এতদিন কিছু পাইনি, আজকে হঠাৎ করে আবার কি হতে পারে। তো এখন ওই দিন যেটা শুরু হলো আরো জোরে জোরে
স্ক্র্যাচিং,
হ্যাঁ স্ক্র্যাচিংটা ওইভাবেই, কিন্তু ওই দিন আরো শুনতেছি মানে কেউ হাঁটলে যেরকম শব্দ হয়, মানে পায়ের যে একটা বেজি একটা সাউন্ড, ওই রকম মানে হয়তো কোনো পশু পাখি হলে ওইরকম বেজি কোনো সাউন্ডটা হবে না,
এরকম বুঝতে পারছেন যে জিনিসটাই মুভ করছে একটা ওজন আছে।
হ্যাঁ অবশ্যই ওজন আছে। তারপরে আমি তো ভয়ে শেষ, ওই দিন অলরেডি একটা বেজে গেছে, ওরা সবাই ঘুম, ওই দিনটা আমি কাউকে ডাকতেও পারতেছি না। এখন আমি কি করবো, জানলা দিয়ে একটু হঠাৎ করে চোখ করলো বাইরে, এখন ঠিক গার্ডেনে যে বাচ্চাটা একটা সাইকেল আছে, সাইকেলটা দিয়ে মুভ করতেছে, সাইকেলটা চলে সাইকেল গার্ডেনের এই পাশ থেকে ওই পাশে চলে গেল
একা
একা। হঠাৎ করে একটু দেখে আমি আবার চলে মানে চোখ ঘুরে নিছি, আমি আমার জিনিসটা দেখতে মন চাইলো না যে আসলে এটা কি হয়। আর আমি সাথে সাথে রুম থেকে ব্ল্যাঙ্কেটটা নিয়ে আমি রুম থেকে বের হয়ে গেছি, বের হয়ে গিয়ে আমি ওদের রুমের পাশে বাইরে সিঁড়িতে বসে আছি, রুমে আর যাচ্ছি না, লাইটটা জেলে চলে আসছি। তো অনেক ভয় পেলাম ওই দিন,
সারা রাত কি তাহলে সিঁড়িতেই
বসেছিলাম, সিঁড়িতে বসে সারা রাত কাটালাম। আমি স্কাইপে থাকি তো আমার ওয়াইফের সাথে, ওই ইউএসএতে থাকে, রাতে এমনিতেও ঘুমানো হয় তিনটা চারটার দিকে।
আচ্ছা আচ্ছা।
তো চারটা বাজার পরে হঠাৎ করে একটু মানে দেয়ালে মাথায় রেখে ঘুমিয়ে গেছি, ওরা সকালে ঘুম থেকে উঠে বলে কি আশরাফ তুমি এখানে কোনো কি হয়েছে কি হয়েছে। ওরা তো খুবই একটা অবাক হয়ে যায়, আমাকে আবার খুবই আদর করতো ওরা।
আচ্ছা।
ওরা বলতেছে এরকম কাহিনী। আচ্ছা এখন ওকে আমি গিয়ে নিজে গাড়ি ভাড়া দিয়ে আনলাম, এনে রাখলাম, ওই দিন রাতে রাখলাম, পরের দিন রাতে রাখলাম, দুই দিন টোটালি কোনো সাউন্ড নেই, আমার কোনো ভয় নেই। যাক এখন ও ভাবছে হয়তো আমি হয়তো কিছু ভুল শুনতেছি, আমিও চিন্তা করলাম থাক এখন মনে চলেই গেছে জিনিসটা হয়তো আর নাই। তো ওই দিন চলে গেল, তারপর ও আর আসেনি পরের দিন, এরপরের দিন ফোন করার পরও আসেনি। এরপরের দিন যেটা শুরু হইলো, এত জোরে জোরে সাউন্ড হচ্ছে, এত সাউন্ড হচ্ছে, এত পরিমাণ সাউন্ড হচ্ছে, ওই দিন আমি আর থাকতে পারতেছি না রুমে, মানে প্রায় ৭:৩০ থেকে শুরু হয়ে গেছে এরকম সাউন্ড। তো আবু ভাইকে গিয়ে বললাম, আবু ভাই বলে তুমি আজকে আসছো, তুমি আজকে নিচে থাকো, সোফার রুমে থাকো। আচ্ছা ঠিক আছে, সোফার রুমে টিভি আছে, ওদিকে নিচে আসলে কেউ থাকে না, রুমটার পাশে একটা রুম, তারপরে কিচেন। তো এখন যখন ওই রুমে গিয়ে শুয়েছি, ওই রুমে শোয়ার পরে ১২টার পরে ঠিক খেয়াল করলাম কিচেনে মানে কলটা কি যেন ছাড়ছে, একটু একটু ট্যাপ ট্যাপ করে পানি ভরতেছে, আবার একটা পলিথিনের শব্দ পাচ্ছি, পলিথিন মোড়ানোর শব্দ পাচ্ছি। সাউন্ডটা শুনে এখন তো আমি তো কারণ সাহস করে আর উঠতেছি না, ব্ল্যাঙ্কেট একদম মুড়িয়ে দিয়ে তারপরে মানে চুপ করে শুয়ে আছি। হঠাৎ করে খেয়াল করলাম যে মানে সেলারের যে ডোরটা আছে, ওখানে তো প্রত্যেকটা বাসার নিচে বেসমেন্ট থাকে, বেসমেন্টে পুরানো জিনিসপত্র গুলো ফেলা থাকে, কেউ এখন আসলে যায়ও না, অনেকে বেসমেন্ট খেয়াল করে না। তো বেসমেন্টের লাইটটা হঠাৎ করে জ্বলে উঠছে, দরজা কাঠের ডোর তো, এখন ওখানে ফাঁক থাকে, ফাঁকে থেকে লাইটের আলো একটু করে হঠাৎ, এখন দেখে তো আমি
মানে আগে থেকে জ্বলা ছিল না, হঠাৎ করে
জ্বলছে, এটা কখনো জ্বলা থাকে না, কখনো আমি এরকম দেখিনি, ওটার সম্বন্ধে কখনো কথা বলিনি কারোর সাথে, জাস্ট ব্ল্যাঙ্কেটটা একটু ফাঁক করে আমি ওইভাবে দেখতেছি। তো একটু পরে আবার কি হলো, মানে লাইটটা আবার কিছুক্ষণ পরে আবার চলে, এরকম করে করে অনেকক্ষণ গেল, আমি তো ভয়ে ঘুমাইতে পারতেছি না, কি করবো বুঝতেছি না। সেলারের ডোরের পাশেই সিঁড়িটা, তো আমি যদি এখন সিঁড়ি দিয়ে উপরে উঠতে যাই তাহলে আমার সেলারটা ক্রস করতে হবে, ওই সাহসটা আমার ভিতর নেই। তো আমি মানে রাতও আমার সময় যাচ্ছে না, মানে প্রত্যেকটা মিনিট আমার কাছে মনে হচ্ছে একটা ঘন্টার মতো, আমার টাইমই যাচ্ছে না। তো এদিকে অনেকক্ষণ পরে খেয়াল করলাম সেলারের ডোরটা না অটোমেটিক ওপেন হয়ে গেল, তখন লাইটটা বন্ধ, তো লক করা, ডোরটা ওপেন হবে কি হবে,
দরজা যখন ডোরটা আসলে নিচে থেকে ধাক্কা দিয়ে খুলতে হয় এরকম,
এটা আসলে ওইরকম না, এটা
সাইড ওয়াইজ,
সাইড ওয়াইজ, হ্যাঁ মানে সাইড ওয়াইজ খুলে একটা সিঁড়ি আছে, সিঁড়িতে নিচে নামতে হয়েছে।
কিন্তু দরজা খোলার পর আপনি দেখছেন যে ওই লাইটটা বন্ধ,
লাইটটা বন্ধ হয়েছিল, বন্ধ অবস্থায় দরজাটা হঠাৎ করে খুললো। এরপরে কি কতুরা দেখলাম, হঠাৎ করে কিছু ছায়ার মতো, মানে আমি আকৃতি ঠিক বলতে পারবো না, কয়েকটা মানে কিচেনের দিকে চলে গেল,
বেসমেন্ট থেকে বের হয়ে।
হ্যাঁ, বেসমেন্ট থেকে, মানে ওদিক থেকে বেসমেন্ট তো দেখা যাচ্ছে না, জাস্ট আমি পাশ থেকে দেখতেছি কতগুলো জিনিস এভাবে চলে, এভাবে মানে গার্ডেনের দিকে, কিচেনের দিকে গার্ডেন, এখান থেকে গার্ডেনের টুর, কিচেনের দিকে চলে গেল। আমি ওইটা দেখে তো আমি কোনোভাবে রাতটা শেষ করলাম ওই দিনটাতে, ও একটা পর্যায়ে ঘুমাই গেছি কিভাবে আমি যাই না। সকালে ঘুম থেকে উঠে আমি এই কথা বললাম, পরে আমি আর ছিলাম নয় বাসায়। যাক, ওইটা ঘটনাটা বলার পরে আমি আবু ভাইকে যখন ঘটনাটা বললাম, সেও আমাকে সেম কাহিনীটা বললো। একদিন নাকি উনি শুয়ে আছে রাতে, আমার ওয়াইফটা ঘুমাই গেছে, উনি ইয়া দেখতেছে, মুভি দেখতেছে, তো হঠাৎ করে দেখে যে সেলার লাইট চলে, উনি গিয়ে সেলারটা খুলে লাইটটা বন্ধ করে আবার এসে শুয়েছে। একটু পরেই আবার দেখে যে লাইটটা আবার জ্বলছে।
ডর মানে ভয়। আপনারা শুনছেন ডর, এবিসি রেডিও এফএম 89.2 এ। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে। ডরে আজকে তিনজন অতিথি পেয়েছি আমরা, আশরাফুল, ইমামুল এবং সোহাগ। প্রিয় শ্রোতা, আমরা ডরের পরিবেশে আপনাকে নিয়ে যেতে চাই। ডরের পরিবেশ মানে হচ্ছে একলা একা ঘরের মধ্যে আপনি শুনবেন, বাতিটি অফ করা আছে, জানালাটা হালকা করে খোলা, রেডিওর ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড, এবং অবশ্যই ভয় পাওয়ার জন্য অনুষ্ঠানটি শুনবেন না, মনোযোগ দিয়ে ঘটনাগুলোকে চোখের সামনে দেখার চেষ্টা করবেন। দেখুন তো আমরা যা বলি ডর মানে ভয়, সেটার অস্তিত্ব টের পান কিনা। ছোট্ট একটা বিরতির সময় হয়েছে আবারও, রাত 12:06 ফিরব, এবং গভীর রাত মানেই ভয়। স্বাগত ডরে, কিবরিয়া রয়েছে আপনাদের সঙ্গে, শুনছেন আমার অনুষ্ঠান ডর, এবং অন দ্য স্পট থেকে রয়েছে সুমন ও রেহান, সঙ্গে রয়েছে সাউন্ড এলোবান।
প্রিয় শ্রোতা, ডর আপনাদের অনুষ্ঠান, যাদের জীবনে ঘটে যায় অতিভৌতিক ঘটনা, আমরা তাদেরকে নিয়েই ডর সাজিয়েছি। আপনি যদি মনে করেন এই অনুষ্ঠানে এসে আপনি আপনার জীবনের অতিভৌতিক ঘটনাগুলো লাখো মানুষের সামনে বলবেন এবং সতর্ক থাকতে বলবেন, তাহলে আমাদেরকে ফোন করুন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। ডরে আজকে তিনজন অতিথি পেয়েছি আমরা, আশরাফুল, ইমামুল এবং সোহাগ।
ভয় পাওয়ার জন্য, ভয়ের অনুভূতি মনের মধ্যে আনার জন্য একটা ভৌতিক পরিবেশ অনেক বেশি জরুরি। আমরা সেই পরিবেশটাকে অনেক বেশি গুরুত্ব দিই। যে ঘটনা আপনার সামনে ঘটছে দিনের আলোতে, তার চাইতে অলৌকিক ঘটনা আপনার সামনে হয়তো বা ঘটে যায়, কিন্তু আপনার মনের মধ্যে সেটা কোনো তোতনা সৃষ্টি করে না, কারণ তখন ভয় না পাওয়ার মতো পরিবেশ থাকে। এবং ওর চাইতেও হালকা ঘটনা নিশ্চুপ, নিবিড়, ঠান্ডা একটা পরিবেশে আপনাকে থ বানিয়ে দিতে পারে। সেরকম কিছু ঘটনা আমরা শুনছি, আবারও ফিরছি ডরে। আপনাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি, আমি আরজে কিবরিয়া। ফিরছি ঠিক সেখান থেকে যেখানে আমরা ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম।
যাক, ওরপরে আমি আবু ভাইকে যখন ঘটনাটা বললাম, সেও আমাকে সেম কাহিনীটা বললো। একদিন নাকি উনি শুয়ে আছে রাতে, আমার ওয়াইফটা ঘুমাই গেছে, উনি ইয়া দেখতেছে, মুভি দেখতেছে, তো হঠাৎ করে দেখে যে সেলার লাইট চলে, উনি গিয়ে সেলারটা খুলে লাইটটা বন্ধ করে আবার এসে শুয়েছে। একটু পরেই আবার দেখে যে লাইটটা আবার জ্বলছে। পরের দিন কি করছে, একটা হুজুর থেকে একটা ইয়াসিন সুরা একটা ইয়া নেহা লাগাই দিয়েছিল, এরপর নাকি এই জিনিসটা আর হয়নি। সেম ঘটনাটা আমি আবু ভাইয়ের কাছে পরে পেলাম। এরপরে আর এই বাসায় ছিলাম না, দুই দিন হোটেলে থেকে তারপরে চলে আসলাম আর কি
বাংলাদেশে।
হ্যাঁ, এই ছিল এই লাস্ট ঘটনা।
ওকে, মানে আমরা আজকে সরাসরি কিছু ঘটনা শুনলাম, মানে একদম প্রত্যক্ষদর্শী
একদম।
মানে যারা শুনেছে তারা নিশ্চয়ই ঘটনাগুলোর মানে কতটুকু বিশ্বস্ততা আছে এটা তার কথা শুনলেই বুঝতে পারবেন।
মানে আমার এখন পর্যন্ত অনেক 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 হিউজ নাম্বার অফ হরর মুভিজ দেখা আছে, তার মধ্যে আমি সবসময় যেটা নাম বলি, দ্য কনজিউরিং, আমার খুব পছন্দ। ওইটার ঘটনাও কিন্তু এরকম একটা সেলারই শুরু হয়।
দেখা
যায় যে আগে যারা ছিল, তার আগে যারা ছিল তাদের অনেক জিনিস পড়ে থাকে সেলারে। সেলারটা বেসিক্যালি কেউ টাচ করে না, মানে সেলারটা জানে।
এবং আমার যে আমি যে বললাম আমার ফ্রেন্ড থাকতো ওখানে, আমার কাজিন, ওর চার পাঁচটা ফ্রেন্ড মিলে ওরা যে ভাষা থাকতো, ওরা ইভেন উল্টা পাল্টা ধরনের মজা করতো। যেমন মনে কর, ওদের নাকি এরকম একটা সেলার রুমে কিছু একটা ওরা ফেলে দিলে, ওটা আবার পরের দিন দেখা যেত যে গেটের সামনে সিঁড়িতে এনে রাখা, যে এটা এখানে ফেলো না, এরকম একটা ব্যাপার। কেউ হয়তো গুছিয়ে এনে রেখে গেছে, ইটস নট লাইক কোনো অ্যাটাকিং ব্যাপার নেই, কিন্তু ওই কাপড়টা হয়তো একটা রুমাল ফেলে দিয়েছে নিচে অন্ধকারের মধ্যে, সেটাও গেটের সামনে রাখা।
আচ্ছা দেখ, সেলার নিয়ে যখন কথা আসলো, আমার একটা ফ্রেন্ডের কাহিনী বলি।
প্লিজ।
ওর বাসায় যেটা হয়েছে, মানে কিচেনের পাশে সেলারের ইয়েটা, ওটা যেটা বললো যে ওটা আবার সাইড ওয়াইজ না, মানে ফ্লোরের সাথে ডোরটা,
ফ্লোরের মধ্যে একটা ঢাকনা,
হ্যাঁ ঢাকনা থাকে। তো আমার ফ্রেন্ডরা প্রায় সময় দেশে চলে আসে, আসলে প্রায় তিন চার মাস থাকে, ও ফ্যামিলি সহ থাকে ওখানে, ওর আম্মা ওর বোনরা সহ। তো আমার ব্যান্ডের যে লিড গিটারিস্ট আর কি, তো এখন একদিন কি হয়েছে, ওরা মানে ঢাকা চলে গেছে, ঢাকা চলে যাওয়ার, ঢাকা থেকে যখন ব্যাক করলো এখানে, দেখতেছে যে সেলারের ডোর খোলা, সেলারের ডোর কিন্তু অলরেডি কার্পেটের নিচে, কার্পেট সরানো, সেলারের ডোর খোলা। তো এটা দেখে
ঘরের কি অবস্থা,
ঘর বেসিক্যালি সেম আছে,
আনঅথরাইজড কেউ ঢুকেছে এরকম কিছু
আমি আসতেছি। তারপর যেটা হলো, বেসিক্যালি আনঅথরাইজ কেউ ঢুকার কথা না, সবকিছু লকড, একদম ভিতর থেকে বাইরে থেকে সবকিছু ওইভাবে লক করা থাকে,
সেটাই আমি জানি।
তারপর ওদিক থেকে কিচেনে গেল, কিচেনে গিয়ে দেখে যে ক্যাচাপ আছে না, ক্যাচাপ, তারপর বিভিন্ন মানে মশলা, এই সেই যা যা কিচেনে ছিল সবকিছু এদিকে সেদিকে দেয়ালে উপরে এদিকে এদিকে, মানে একদম ছড়ায় ছিটা, মানে কেউ মানে মনে হয় যে ক্যাচাপ নিয়ে কেউ খেলছে, এই ধরনের কিছু, মানে দেয়ালে দেয়ালে ক্যাচাপ, এখানে এটা এখানে সেটা, মানে সবকিছু উল্টা পাল্টা কিচেনে, এই জিনিসটা হচ্ছে। এবং সেলারের ডোর একদম খোলা।
তারা কি সেলারে গিয়েছিল পরবর্তীতে দেখতে যে ব্যাপারটা কি বা কিছু?
সেলারে গিয়েছে, বাট সেলারে তো যা ছিল যেরকম ছিল ওইরকমই আছে।
এই সেলার সম্পর্কে এত ঘটনা শুনেছি বা টিভিতে দেখেছি বা ডকুমেন্টারিতে দেখেছি, আমার মনে হয় কোনো একটা বাসায় যদি বেসমেন্ট থাকে, ওই বাসা আমার কাছে এমনিতেই ভয়ের মনে হয়, মানে জিনিসটাই আমার কাছে ভয়ের মনে হয়, মানে এই বেসমেন্ট
জিনিসটা আসতেছে, এই বেসমেন্ট জিনিসটা কিন্তু সবসময় খালি থাকে,
রাইট?
মানে আসলে খালি রাখা ঠিক না রে,
কোন জিনিসে এইভাবে খালি রাখা,
ওটা গরম থাকে তো অনেক, মানে নিচে মাটির নিচে, তো মানে ওখানে কেউ থাকতে চায় না, কেউ থাকে না অ্যাকচুয়ালি, কোনো ভাবে থাকে না,
মানে অলমোস্ট ইম্পসিবল টু লিভ, যত সব ডাম্পিং জিনিস আছে ওখানে ডাম্প
স্টোর রুম হিসেবে, বেসমেন্টে সবাই এটা সবকিছু ফেলে রাখে, যার যেটা দরকার নেই সেটা ফেলে রাখে, আর কিছুই না।
তো আশাফুল ভাই, আপনি ইউকে তে ছিলেন 5 বছর, আপনার তার মধ্যে এই এক্সপিরিয়েন্স গুলো হয়েছে, আর সেটা আপনি বাংলাদেশে আসার পরে আমাদের সাথে শেয়ার করেছেন, থ্যাঙ্কস আ লট।
আমার আসলে ইচ্ছা ছিল অনেকদিন থেকেই, আমি ডটটা শুনি, ডটটা শুরু থেকে আমি শুনতেছি, ফার্স্ট এপিসোড থেকে শুনতেছি।
আপনি কি ইউকে তে থেকে এটা শুনা
হয়েছে? না, আমি ইউকে থেকে আসার পরে ডটটা শুরু হয়েছে।
আচ্ছা আচ্ছা, ফাইন। তবে একটু জানিয়ে রাখি যে আশরাফুল ভাই কিন্তু আমাদের সাথে যুক্ত হয়েছে ফেসবুকের মাধ্যমে, ফেসবুকে আশরাফুল ভাইয়ের সাথে আমার কথা হচ্ছিল, উনি ইনবক্স করেছেন, দেন কথা হয়েছে, ফাইনালি পেলাম ওনাকে। যারা ফেসবুকে আছেন, যাদের কাছে খুব ভালো কিছু ঘটনা আছে, আমাদের ডরের যে পেজের কথা আমরা আগেও বলেছি, ডর স্টোর, সেখানেও বলতে পারেন, রেহানের পেজে আসতে পারেন, আমার পেজে আসতে পারেন, ওখানে এসে আপনাদের যদি এই ধরনের কোনো ঘটনা থাকে, প্লিজ ডিটেইলস আমাদেরকে ইনবক্স করুন, অবশ্যই আমরা আপনাদের সাথে কথা বলব।
সেটাই, এবং মানে ডিটেইলস বলতে একেবারে পুঙ্খানুপুঙ্খ ডিটেইলস নয়,
আপনার
ঘটনার মূল অংশটা অ্যাটলিস্ট আমাদেরকে একটু যদি জানান, তাহলে আমরা সেটার উপর বেস করে আপনাদেরকে কল দেওয়া, আপনাদের সাথে ফেসবুকের মাধ্যমেই কানেক্ট করা সবই করব। এবং একটু ধৈর্য ধরবেন, আপনারা মেসেজ পাঠানোর পরে কমেন্টে সব জায়গায় বলতে থাকেন যে আপনাদেরকে মেসেজ পাঠিয়েছি, আপনারা কেন উত্তর দিচ্ছেন না, কিন্তু একটু বুঝবেন, আমাদের কাছে হয়তো একসাথে 300 মেসেজ 500 মেসেজও আসে, তাই আমাদের প্রত্যেকটা রিড আউট করে রিপ্লাই করতে একটু হলেও সময় দরকার, সো প্লিজ ধৈর্য হারাবেন না।
ওকে, অনেক ধন্যবাদ আশরাফুল ভাই, চমৎকার কিছু ঘটনা, প্রথমবারের মতো আমি আর রেহান এমন একজনকে দেখেছি যে আমরা বাইরের ঘটনা সরাসরি তার কাছে শুনেছি। আই থিঙ্ক আমাদের যারা শ্রোতা রয়েছে তারাও প্রথমবার এটা শুনতে পেয়েছে আমাদের কাছে। ওকে, তাহলে চল আমরা এবার নেক্সট
স্টোরিতে চলে যাই।
আমরা একটা ঘটনা তো শুনলাম, এবং খুব দুর্দান্ত রকমের একটা ঘটনা ছিল এটা,
যাইছেও দুর্দান্ত ঘটনার আশায় আমরা এখন ইমামুল ভাইয়ের কাছে যাব। তবে তার আগে ইমামুল ভাই, আপনার কাছ থেকে আপনার পরিচয়টা একটু জানেনি।
জি, আমার নাম মোহাম্মদ ইমামুল হোসেন, আমি সাভার ক্যান্টনমেন্টে থাকি।
আচ্ছা, আপনি কি করছেন এখন ভাই?
জি, আমি এক মেজর সাহেবের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট।
আচ্ছা, একজন মেজর সাহেবের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট।
জি।
আপনার সাথে যে ঘটনাগুলো ঘটে সেগুলো কি ইদানিং এর মধ্যে নাকি অনেক আগে?
জি, মানে দুইটা অনেক আগে ঘটছে, আর 20-22 রোজায় একটা ঘটছে।
এই গত রোজে 20-22তম রমজানে আপনার সাথে কিছু ঘটনা ঘটে।
জি।
তো ইমামুল ভাই, আমরা আপনার কোন ঘটনাটা শুনবো প্রথমে?
জি, আগে আমি আমার আম্মুরটাই বলি।
ঠিক আছে, তাহলে আম্মুর ঘটনাটাই শুনি।
এটা কত সালে আমার ঠিক মনে নেই, কিন্তু আমাদের গ্রামে তো কারেন্ট ছিল না তখন। আমার আম্মু মানে রাত এই তো 11-12 দিকে রুমের থেকে গরমের জন্য বাইরে বারান্দায় এসে শুই। তো আমাদের বাড়ির ভিতরে একটা মৌ গাছ আছে বড়, আর বাড়ির পিছনে একটা কবরস্থান, আমাদের নিজস্ব কবরস্থান, আর বাড়ির গেটের সামনে একটা বড় শিমুল গাছ। আমার আম্মু আবার যেভাবে শুয়েছে মাথাটা শিমুল গাছের দিকে, আচ্ছা কুকুরটা আর কি সাইডে ঘুমাইছে, ফার্স্টে দেখে কুকুর থেকে দুইজন মহিলা উইটা ইসা আস্তে আস্তে আমার আম্মুর মানে গলা চাইপা ধরছে দুইজনই।
দুজন মানুষ উঠে এসে আপনার আম্মুর গলা চেপে ধরছে, আর উনি কি মানে তাদেরকে আসতে দেখেননি?
না মানে উনি ঘুমে ঘুমে সব দেখতেছে।
আচ্ছা আচ্ছা আচ্ছা,
মানে উনি ঘুমে দেখছে স্বপ্নের মতো দেখছে যে দুজন আসছে ওখান থেকে এসে উনাকে চেপে ধরেছে।
তারপরে আমার আম্মু তো লড়তে পারতেছে না, কিছু করতে পারছে না, তো আমার বড় আপু ছিল রুমে, উনি কি কারণে জানি বাইর হয়, বাইর হয়ে আমার আম্মুকে দেখে উনি শোয়া, তো আম্মুকে টাচ করে আম্মু জ্ঞান ফেরে।
উনি কি অবস্থায় দেখে আপনার বোন?
উনি দেখে আমার আম্মু মানে একদমই শর্টশটে শুয়ে রয়েছে, আমার লড়াছড়া কিচ্ছু নেই, ঠিক আছে। তখন আমার আম্মু টাচ করে যে আম্মু তুমি এখানে কেন, তোমার আম্মু মানে লাভ দেওয়া উঠে যা আমার গলা কে জানি চাপ দিয়ে ধরছিল, পুকুর থেকে দুইজন উইটা আসছে আমি খুব ভয় পাইছি। পরে আমার আপু বলছে আম্মুকে রুমে চলো, বলেছে থাকে এটা যদি আবার স্বপ্ন টপ্ন হইতে পারে তো আমি এখানে শুই, আমার খুব গরম লাগতেছে।
আসলে মানে এখন পর্যন্ত ঘটনাটা তো স্বপ্নের মতনই মনে হচ্ছে, কারণ যখন মানুষকে বোবায় ধরে তখন এই ধরনের স্বপ্ন দেখেই তারপরে এফেক্টটা শুরু হয়।
তারপরে আম্মু এখানেই শুয়ে যায় আমার, ঠিক আছে। তো আমরা আবার ঘরে যাই, তো তার প্রায় 15 মিনিট পরে আবারও মানে একটা জানলা আছে বারান্দায় একদম মাথার কাছে, সেই জানলা দিয়া কেউ একজন হাত ঢুকাই দিয়া আম্মুর আসল দূরে টানতেছে শুয়ে থাকা অবস্থায়, এমন জোরে টানতেছে মনে হয় ওনাকে মানে নিয়ে চলিয়ে যাবে বাইরে। তো আম্মু চোখ বুঝেই বলতেছে যে কে আপনি, কে এখান থেকে সরে যান, ঠিক আছে আপনাকে আমি চিনি না, বলতেছে চলে যাবো তুই আমার দিকে তাকায় একবার। তো আম্মু ভয়ে ভয়ে একবার তাকায়, যাকে দেখে তার কোনো শরীর নাই শুধু মাথাটা, তো মাথাটা অনেক বড় ছিল যা বলছে আমার আম্মু, কিন্তু কোন শরীর ছিল না আর চোখ অনেক বড় বড় লাল।
তাহলে সে আঁচল টানছিল কি হাত দিয়ে ধরে? না
এটাই বোঝা যায় যে হাত দিয়ে টানে, কিন্তু হাত শরীর কিচ্ছু দেখা যায় না শুধু মাথাটা দেখা গেছে,
মানে কোনো কিছু একটা টানতে ছিল, সেটা হাত দিয়ে টানুক বা কিছু ভাবেই সে টান অনুভব করছিল আঁচলটাতে।
জি,
তারপর
তো তারপরে উনি এটা দেখে একটা চিক করে দেয়া ওখানে সেন্সলেস হয়ে যায়, আমরা
উনি অজ্ঞান হয়ে যান।
তখন আমরা দৌড় দিয়ে বাইরে আসি, এসে দিয়ে আম্মু এই অজ্ঞান অবস্থা, আম্মুকে উঠে পানি টানি দিয়া সব ঘটনা শুনি আমরা যে এই হয়েছে। আর এই যে পুকুর থেকে যে দুইটা লোক উঠা আসতো, এটা আমার মেজ আপুর সাথেও মাঝে মাঝে ঘটতো,
মানে যে আপু আপনার আম্মাকে এসে উঠিয়েছে?
না না, উনি ছিল বড় আপু,
আচ্ছা
তার ছোট আর একটা আছে আমার বড়,
আচ্ছা
তার সাথে এই ঘটনাটা ঘটতো।
এটা আপনারা কবে জেনেছেন, আপনার আম্মুর সাথে ঘটনাটা ঘটার পরে না আগে?
যে আমার আম্মুর ঘটনার পরে এটা। তো বাচ্চাকে কিছু করে নাই, বাট ওনাকে এসে ধরছে ওইভাবে প্রায় 2-3 বেলার মতো ধরছে, বাইসা গেছে যেভাবে হোক লড়া চড়া খাইছে।
আচ্ছা, যেই পুকুরের কথা আপনি বারবার বলছেন যে পুকুর থেকে উঠে আসে, পুকুর থেকে উঠে আসে, ওই পুকুরের কি ওই ধরনের কোন হিস্ট্রি বা কোন অতীতের কোন ব্যাপার আছে ওখানে?
হ্যাঁ, ওটা মানে অনেক লোকজনই বলে, ঠিক আছে, রাত করা নাকি পুকুরে মানুষ দেখা যায় অনেক গভীর রাত্রে গোসল করে, কেউ মাছ ধরে এরকম।
মানে পুকুরে দেখতে পায় একজন ডুবে যাচ্ছে, তারপরে পুকুরে কিছুদিন নেমে দেখে তার নিজের মা।
রাইট, হ্যাঁ হ্যাঁ, এমন একটা ঘটনা আমরা শুনেছিলাম।
হ্যাঁ, তো এরকম পুকুর রিলেটেড অনেক কিছুই আমরা এভাবে শুনি, মাঝে মাঝে জানতে পাই। যেমন একটু আগে আমাদের কি ইমামুল ভাইও বললেন যে ওই পুকুরটারও কিছু হিস্ট্রি আছে।
ইভেন একটা ঘটনা আমরা শুনেছিলাম যে এক রাতের বেলা বৃষ্টির মধ্যে পুকুরের মাঝে কাউকে মানে সাঁতরে বেড়াচ্ছে, একটা কার ঘটনাটা আমি ভুলে গেছি।
আমিও মানে অনেকগুলো ঘটনা শুনেছি। আর একটা একটা মেয়ে আমাদেরকে একটা ঘটনা বলেছিল, কোন একটা টিভিতে সে কাজ করে, তার বাসার পাশ থেকে যাওয়ার সময় একটা পুকুরের মতন পড়ত কলোনির ভেতরে, সেখানেও সে অন্যরকম একটা ঘটনা টের পেয়েছে। তো এই জিনিসগুলা মানে আসলে কিভাবে কতটুকু মানে নেব, কতটুকু ভৌতিক হিসাবে নেব আর কতটুকু মানুষের চিন্তা হিসাবে নেব, বা ভয় থেকে যে ভয়ানক চিন্তাগুলো আমাদের আসে, আমাদের ব্রেন একসময় আমাদেরকে দেখতে বাধ্য করে সেগুলো, তো এগুলো কতটুকু এভাবে নিব দোষ আমি আসলে ঠিক বুঝে উঠতে পারি না।
রাইট, তারপর
মানে এটা আমরা যখন জানি যে আমার আপুর সাথে ওই ঘটনা ঘটছে, তখন আমি আসলে ঢাকা ইসা করি, আমার আম্মুই বলছে। তো আমার আম্মুর এই অবস্থা হওয়ার পরে উনি প্রায় 7 দিনের মতো জ্বরে পড়ে ছিল, ঠিক আছে, কোনো ওনাকে মানে ডাক্তার দেখাইছে অনেক কিন্তু কোনো কাজ হয়নি। ফার্স্টে এক কবিরাজ আসিল আমাদের ওখানে, নাম করা তা নজরুল নাম, তাকে আনার পরে উনি ঝাইরা টাইরা ভালো করে দিয়েছে।
প্রথমে আপনারা ডাক্তারের কাছে যান, তাতে একেবারেই জ্বর কমেনি,
একদমই কমেনি।
7 দিন পরে আপনারা কবিরাজ নিয়ে আসেন একজন নজরুল নামের, তার ঝাড় ফুঁকে কোনো একভাবে তার জ্বরটা চলে যায়।
ডাক্তার যখন নিয়ে আসে, ঠিক আছে, তারপর যত ওষুধ দিয়েছে খাইছে, বাট ওনার মানে কাঁপুনি কমে নাই, গরমের কালেও খেতা, এত মানে এত ভয় পাইছিল।
ওকে, এটা হচ্ছে আপনার সেই প্রথম ঘটনাটা যেটা আপনার মায়ের সঙ্গে এবং আপনার বোনের সঙ্গে ঘটেছে?
জি জি।
ওকে, আপনার নিজের সঙ্গে কি কোনো ধরনের কোনো কিছু ঘটেছে?
জি, আমার নিজের সাথে একটা ঘটনা ঘটছে। সেটা হলো আমাদের গ্রামে, বাট এটা আমার বয়স তখন আনুমানিক 10 বছর হবে।
আচ্ছা।
গ্রাম অঞ্চলে তো তখন আমাদের বাড়িতে বাথরুম ছিল না, তো ভোর হওয়ার আগে প্রায় 1 ঘন্টা আধা ঘন্টা আগে আমি ছোট ছিলাম, আমার আম্মুকে বলছি আম্মু বাথরুম লাগছে। আম্মু বল, বৃষ্টি ছিল, প্রচুর বৃষ্টি।
আচ্ছা,
ঠিক আছে চলো ছাতাটা নিয়ে। আমি ছাতাটে নিয়ে একটু ভিতরে গেছি বাঁশঝাড়ের ভিতরে, ওখানে আম্মু একটু সাইডে ছিল। তারপরে মানে হঠাৎ করে ডাইন দিকে তাকাই, দেখি একটা 4 বছরের মেয়ে, আনুমানিক 4 বছর হবে। তো মেয়েটা অনেক সুন্দর দেখতে, বাট মেয়েটা আমার দিকে তাকাই ছিল অনেক রাগি হিবে ভাবে, ঠিক আছে, মনে হয় আমি কোনো ক্ষতি করছি ওর। আর চোখ দুটো অনেক লাল লাল, মানে জ্বলতে ছিল এরকম, আগুনের দাও যেরকম জ্বলে সেরকম ছোট একটা বাচ্চা। হঠাৎ করে
বাচ্চার চোখে এতই রাগ যে আপনার মনে হচ্ছে যে আগুনের মতো।
তখন মানে পরে কাঁদতে দিছে, ঠিক আছে, কাঁদতে চাই মানে আস্তে আস্তে। তখন আমি সাহস করে জিগাই যে কে তুমি, কোনো অ্যান্সার দেয় না। তখন আমি মানে খুবই ভয় পাই, ওখান থেকে আমি দৌড় দিয়ে পালাই যায়। পরে সেন্সলেস হয়ে জ্ঞান ছিল না।
আপনি ভয় পেলেন কেন বাচ্চাটাকে দেখে?
অস্বাভাবিক লাগছে বাচ্চাটাকে, একটা সাধারণ বাচ্চা যেরকম সেরকম বাচ্চাটা না।
কিন্তু তার মধ্যে কোনো অস্বাভাবিক চেহারা ছিল না, কিন্তু তার চোখের দৃষ্টিতে কিছু একটা ছিল যেটা অস্বাভাবিক।
তার মধ্যে এত মানে এতটুকু বাচ্চা এত রাতে ওখানে কিভাবে আসবে?
আমি মাঝে মাঝে মানুষকে এটাই বলি যে ভয়ঙ্কর কোনো রূপ দেখতে হয় না ভয় পেতে হলে, মাঝে মাঝে সময়টা ভয়ঙ্কর হলেই হয়। তারপরে
আমি, আমারও জ্বর হয়েছিল তখন, তো জ্বর পরে আমি এটা ডাক্তার দেখানোর পর আমার এটা ভালো হয়ে গেছিল। তো আমি যখন রুমে ঘুমাইতাম রাত কইরা, তখন সেই মেয়েটাকে দেখতে পারতাম। যেটাকে দেখছিলাম সেই বৃষ্টির দিনে, ওটা সেম আমার পরের দিন সেম জানলাই। হঠাৎ করে কি কারণে জানি ঘুম ভেঙে গেছে মাঝরাতে, সরাসরি চায় দিয়ে জানলাই সেই মেয়েটা, কাঁদতেছে সেইভাবে সেই ড্রেসই, কিন্তু চোখ লাল, চোখ জ্বলতেছে জানলাই একদম ভাত দিয়া। এরকম প্রায় 3-4 দিন হয়েছে আমার সাথে একই মেয়ে। তারপরে কবিরাজ টবিজ দেখা, একটা তাবিজ দিয়ে দিয়েছিল বলে, তার কিছুদিন পরে এটা ভালো হয়ে গেছে।
ওকে, এটা হচ্ছে আপনার নিজের সাথেই ঘটেছে? একদম
একদম আমার ফার্স্ট নিজের সাথে যেটা করছে।
ওকে, এটা আর কোনো কিছু কি ঘটেছে?
জি, আর একটা ঘটনা আছে আমার সাথে, সেটা হলো যে গত 22 রোজায়।
আচ্ছা,
এটা ঘটছে হলো আমাদের সাভার এলাকায় সাহেবীতি। আমি আর আমার একটা ফ্রেন্ড, আমার ফ্রেন্ড আবার ব্যবসা করে, তো সো ও আবার একটু রাত হয়ে আসতে, তো আমাকে বলছিল যে আজকে একটু আমার বাসায় যাবো।
আচ্ছা,
ঠিক আছে চল। আমরা 11টার দিকে বাইর হয়েছি, ওর আব্বু দোকানে গেছে, ওর আব্বুকে রাইখে আমরা বাইর হয়েছি ওর বাসায় যাবো। তো ওর বাসাটা আর কি রাস্তার থেকে একটু ভিতরে গলি, ছোট্ট একটা গলি, তো গলির শেষ মাথায় ওর বাসাটা। ওর বাসার মানে এই গলিটা ক্রস হয়ে ওর বাসার সইছে আরেকটা নতুন একটা বিল্ডিং করতেছিল 9 তলা। তো আমরা ওখানে যাওয়ার পরে মানে সে আমার ফ্রেন্ডের বাবার কণ্ঠ পাই, কেউ হয়তো মারছে ওনাকে, মারামারি করতেছে,
উনি ঝগড়া করছে এরকম কারোর সাথে।
জি, ওকে। আমরা কণ্ঠটা পাইয়া দৌড় দিয়া উপরে উঠি।
আচ্ছা, সেই বিল্ডিংটা কি মানে নির্মাণাধীন ছিল, আন্ডার কনস্ট্রাকশনে ছিল?
জি জি। আর আশেপাশে কোনো উঁচু কোনো বিল্ডিং ছিল না, ওদের বাসাটাই 2 তলা ছিল।
আচ্ছা,
তার আশেপাশে মানে 9 তলা উঠলে সব দেখা যায় ওই এলাকা। আর যে বিল্ডিংটা ছিল ওখানে আগে ডাস্টবিন ছিল আর কি, জঙ্গল টঙ্গল ছিল। তো যখন আমরা দৌড় দিয়ে উঠি, ওইটা 9 তলায় ঠিক 9 তলায় যাই, ইয়া দিয়ে কিছুই নাই। তখন আমরা এটা নর্মালই নেই, পরে আমরা পুরো বিল্ডিংটা আবার দেখি চেক করে, কিচ্ছু পাইনি। আবার নেমে গেছে, যখন নামছি আমি হাঁটা ধরছি, তখন আবারও মানে আমাদেরকে ডাকতেছে
ওর বাবা, আপনার বন্ধুর কণ্ঠে, বাবার কণ্ঠে।
হ্যাঁ, আগে তো মানে ঝগড়া করতেছিল,
এবং আপনারা দুজনই শুনতে পাচ্ছেন,
এখন আমরা দুজনই শুনতে পারতেছি। তো এবার যে ডাকতেছে, দুজন কি ডাকছে যে আমাকে বাঁচাও বাঁচাও মাইরা ফেলাইলো। তো আমরা তখন একদম সিরিয়াসলি নিয়ে ব্যাপারটা উঠছি, দৌড় দেয় ওইটা, তাও দেখি কিচ্ছু নাই,
পুরো 9 তলার মধ্যে কোথাও কেউ,
পুরো 9 তলার মধ্যে কিচ্ছু নাই। আর রাত প্রায় 11:30 মতো বাজে গেছে।
আপনারা কি বিল্ডিংটার পেছনে চেক করেছিলেন?
বিল্ডিংটা পুরো ফাঁকা, মানে ইট দিয়ে গাঁথবে ওরকম কোন সিস্টেম ছিল না, জাস্ট মানে শুধু খাড়া করাই রাখছি,
মানে তাকালেই দেখা যাচ্ছে সব দিক, আলাদা করে পেছনে গিয়ে দেখার কিছু নেই।
না না, আর উপর থেকে যদি নিচে দেখেন সিঁড়ির সাইড দেয়, তাহলে দেখা যায় নিচে কি আছে সব দেখা যায়।
তারপরে আপনারা কি করলেন?
তারপরে ওখানে আমার সে বন্ধুটা একটু সাহসী ছিল, সে বলতেছে যে আচ্ছা এটা কি হচ্ছে আমাদের সাথে, আমরা একটু এখানে বসি,
আচ্ছা
কয়েক মিনিট একটু বসে ব্যাপারটা দেখি। আমি আবার এগুলাকে খুব বিশ্বাস করি ভাইয়া, আমার ভয়ও লাগে এগুলাকে।
আচ্ছা আচ্ছা।
তো ও একটু সাহসী ছিল, ওর সাথে আমরা বসছি, বসার পরে কিছুক্ষণ পরে স্মোকিং এর অভ্যাস ছিল, তো হালকা বদলাই। তারপরে 12টা বাজে, তো আমি বলতেছি তো কিছুই তো নাই, চল নাই যাই, এটা হয়তো আমাদের মনের ভুল হইতে পারে, অন্য কিছু শুনছি। ওর বাবাকে যে আমরা দোকানে রাইখে আসছি এই খেয়ালটা আমাদের ছিল না, ওর বাবাকে রাইখে আসছি দোকানে। তারপরে আমরা যখন নামতে যাব তখন মানে বাম সাইড থেকে একদম কাছের থেকে একটা মানে হারিফ আদিল ফালাইলে যেরকম আওয়াজ সেরকম আওয়াজ হচ্ছে, রাম করে ফালাই দিল তিন চারটা হারিফ আদিল। তখন আমরা একটু মানে ঘাবড়াই যাই, কি ব্যাপার, হারিফ আদিলের আওয়াজ কোথা থেকে আসে? বিভিন্ন রকমের আওয়াজ, কাঁদতেছে কেউ বা একজন একজনকে মারতেছে, কেউ কথা বলতেছে, কেউ বাইরে হাড়ি পাতিল ভাঙতেছে, এরকম আওয়াজ
দুজনে শুনতে পাচ্ছে,
দুইজনে একদম ক্লিয়ারলি। হঠাৎ করে একদম আমাদের সামনে ঝুমুর করে আসলে যেরকম একটা শব্দ হয় না, হাঁটলে মানুষ ঝুমুর করে, সেম ওরকম শব্দ, কেউ মনে হয় ঝুমুর করে আমাদের সামনে দিয়ে হাঁটতেছে। তখন আমরা মানে ভয় পেয়ে যাই একদম, ঠিক আছে, আমরা কি করবো, কোনো সেন্স ছিল না। আমরা নামার জন্য তৈরি হই, তো যখন নামবো যে নয় তলার ছাদটা আছে না, দশতলা ফ্লোর, সেইখান থেকে একটা কুকুর নেমে আসতেছে, ঠিক আছে, কুকুরটাকে দেখে একদমই ভয় পেয়ে গেছি যে এত রাত্রে এখানে কুকুর কিসের জন্য আসবে, মানে নয় তলায় কিসের জন্য কুকুর আসবে। তো এটা আমরা মানে অন্য কিছু মনে করে কুকুরটাকে সাইড দিছি, সাইডটা দাঁড়াইছি এক সাইডে, কুকুরটা নামছে ভালো মতো, আমাদের সই সই দাঁড়াইয়া আমাদের দিকে ঘাটটা বেঁকা করে প্রায় দেড় মিনিটের মতো দাঁড়াইছিল একইভাবে, আমরাও হ্যাঁ আমাদের দিকে তাকাইছিল, কিন্তু অস্বাভাবিক কিছু দেখি নাই, সাধারণ কুত্তার মতোই দেখছি। তখন আমরা একদমই ভয় পেয়ে যাবে, তখন কুত্তাটা আসতে করে জায়গা নয়তলা সিঁড়িতে নামতে নামতে আর দেখি না আমি, ঠিক আছে। পরে আমরা আস্তে আস্তে যখন নামি আটতলা নামছি, ঠিক আছে, আটতলা নামার পরে সাততলা নামবো, তখন পিছন থেকে একজন বলতেছে তোদেরকে নামতে দেবো না, তোরা জানিস না এখানে আসা যায় না, তোদেরকে তো মাইরা ফেলাবো, এই কথা। আমরা কিন্তু কিচ্ছু দেখতেছি না, বাট শুধু শব্দ শুনতেছি। তখন আমাদের একদম কলজা কাঁপতেছিল যে আমরা মইরে যাবো মনে হয় আজকে, বা ফালাই দিবে আমাদের, আর তো কিছুই তো নাই সাইডে, সিঁড়ি দিয়ে যে ইগুলা দেয়
ওগুলো
না কিচ্ছু নেই, শুধু সিঁড়িটাই আছে। তা সিঁড়ি দিয়ে যে নামবো ওই দিক দিয়ে আবার অনেক নিচা তো ফাঁকা, যদি একটু দৌড় দিই, যদি মানে ব্যালেন্স না রাখতে পারলে ওই দিক দিয়ে পড়ে যাবো, এই অবস্থা। আমরা তাও মানে কষ্ট করে নামি, ঠিক আছে, ওই সিঁড়িটা বৈশা বৈশা নামি। আমার পরে মানে প্রত্যেক তালায় একটা একটা করে আমরা শব্দ শুনতেছি, সাত তালায় নামি আরেকজনের শব্দ, কাইটটা ফেলাই দিল, কয় আমার মাইরা ফেলাইলো আমার বাসা, ঠিক আছে, এরকম ধরনের আওয়াজ বিভিন্ন রকম, মানে খুবই ভয়ঙ্কর ভাবে। তখন আমরা একদমই ভয় পেয়ে যাই, জাস্ট আমরা যখন আবার একতলায় নেমে যাবো, তখন ঠিক পিছন থেকে একটা মহিলার কণ্ঠ যে বলতেছে আমাদের, তোদেরকে তো বারণ করছি নামতে, কিন্তু আজকের মতো তো বাইসাই গেলি, পরবর্তীতে আসলে আর বাঁচতে পারবি না, এই কথা পর পর আমরা নিচে নেমে একদম ওর বাসায় যাই, আমার বাসায় আমি ব্যাক করি না, ওর বাসায় একদম সামনে যাই, এটা ছিল আমার।
ওকে, এই ছিল আপনার টোটাল ঘটনা। মোটামুটি আমরা ওনার কাছ থেকে তিনটা ঘটনা পেলাম,
যে ঘটনাটা যেটা আমরা শুনলাম, এক এক ফ্লোরে উনি এক এক রকম শব্দ পাচ্ছিলেন। হ্যাঁ, এই ব্যাপারটা চিন্তা কর, মানে এই জিনিসটা কিন্তু খুব বেশি ভয়ঙ্কর দোষ, মানে আমি জানি না কখনো ফেস করেছিস কিনা। আমি অনেক ছোটবেলায় মানে 11-12 বছর যখন বয়স, তখন একদিন হঠাৎ শুনতে পাচ্ছিলাম যে আমাদের পাশের বাড়িতে কেউ হয়তো কাউকে মানে কারো উপরে রেগে গিয়ে প্রচন্ড মারামারি করছে। হ্যাঁ, তো ওই শব্দগুলো আমার এখনো মানে কেমন যেন কানে ভাসে, একটা আতঙ্ক সৃষ্টি করে। তো ওনারা দুইজন এ ধরনের শব্দগুলো পাচ্ছে, কেউ কাউকে কেটে ফেলছে, কেউ কারোর সাথে রাগ করছে, খুব মারামারি চলছে, বা কেউ কান্না করছে, তাদেরকে কিন্তু 100% ডিস্টার্বড করে দিয়েছে এনভায়রনমেন্টটা। ইমামুল ভাই কিছু একটা বলতে
যাচ্ছিলেন। আরেকটা ঘটনা বলতে চাচ্ছিলাম কি, আমরা যে বাসায় থাকি সাভারে, তো সেই বাসায় আরেকজন লোক থাকে, ওনাকে আমরা দর্জি বলে ডাকি, টেলার্স এর কাজ করে। তো আমাদের বাসাটা আর কি একটু ভয়ঙ্কর টাইপের, অনেক আগের বাড়ি এটা, আসলে সে আঙ্গেলের কাছ থেকে শুনছি আমি। বাইরে যখন তৈরি করে, তো সে বাড়ির বাথরুমটা যখন আর কি বানায়, তখন একটা বৃদ্ধ লোক নাকি বাথরুমের ছাদের থেকে পড়ে যায়, ওনার চোখ একটা উইটা যায়, ঠিক আছে, কিছু একটা তেলায় চোখ উইটা যায়, তো ওই ওখানে মারা যায় লোকটা। তারপরে ওনার চোখটা খুঁজে পাওয়া যায় নাই, বাট ওনাকে মাটি দিয়ে অন্য জায়গায় নিয়ে, তো ওই বাথরুমে অনেক কিছু আর কি ফিল করে সবাই, আমাদের বাড়ির মোটামুটি সবাই গেলে ফিল, কিন্তু আমি কোনোদিন পাই নাই, ঘটনাটা বলতে চাচ্ছিলাম যে দর্জি কাকা, ঠিক আছে, আমার বড় ভাই, আমার ফার্স্ট যেটা বড় ভাই, উনি থাকে একদম কোনার রুমে। তো ওনার রুমের গেটের সামনেই একটা পেয়ারা গাছ আছে, ওনার পেয়ারা গাছটা বড় ভাইয়ার একদম রুমের ছাদে চলে গেছে। তারপর বড় ভাই একটা মেয়ে আছে, প্রায় 3 বছরের মতো বয়স হবে। দর্জি কাকা অনেক রাত করে বাসায় আসে, যেহেতু ওর দোকান আছে ওনার। তো উনি একদিন 2টার দিকে আসতেছিল নাকি বাসায়। তো বাসায় আসার পরে উনি রুমে গেছে, ফার্স্টে কিছু দেখা নেই। রুমে যাওয়ার পরে আবার যখন হাত মুখ ধোয়ার জন্য কলপারে আসে, কলপের থেকে যখন যায় ওনার রুমে, মানে পেয়ারা গাছটা ক্রস করে যাইতে হবে, যখন ক্রস করে তখন নাকি আমার যে ভাতিজি, সে নাকি ছাদে পেয়ারা নিছে, ঠিক আছে, ছাদে উইঠা পেয়ারা দুইটা দুই হাতে নিয়ে বলতেছে, দাদু নেও নেও পেয়ারা নেও, ছাদের থেকে বলতেছে।
ডর মানে ভয়।
ছোট একটা বিরতির সময় হয়ে গেল, মাত্র 4 মিনিটের বিরতি। ডর শুনছেন আপনি, আর জি কিপ্রিয়ার সাথে, সঙ্গে আছে সুমন, রেহান এবং সাউন্ডে রয়েছে লোবান।
ডরে আজকে 3 জন অতিথি পেয়েছি আমরা, আশরাফুল, ইমামুল এবং সোহাগ।
4 মিনিট পর আমরা আবারও ফিরে আসব ডরে।
ডর
শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। ডর চলাকালীন আমরা বেশ কিছু ছবি ফেসবুকে দিয়ে থাকি, আপনারা চাইলে ফেসবুকে আসতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradioFM89.2। আমি আবারও বলছি www.facebook.com/abcradioFM89.2।
ডরে আজকে 3 জন অতিথি পেয়েছি আমরা, আশরাফুল, ইমামুল এবং সোহাগ।
ফিরছি ঠিক সেখান থেকে যেখানে আমরা বিরতি নিয়েছিলাম।
দর্জি কাকা অনেক রাত করে বাসায় আসে। তো উনি একদিন 2টার দিকে আসতেছিল নাকি বাসায়, হাত মুখ ধোয়ার জন্য কলপারে আসে, কলপের থেকে যখন যায় ওনার রুমে, মানে পেয়ারা গাছটা ক্রস করে যাইতে হবে। তো যখন ক্রস করে তখন নাকি আমার যে ভাতিজি, সে নাকি ছাদে পেয়ারা দুইটা দুই হাতে নিয়ে বলতেছে, দাদু নেও নাও পেয়ারা নেও, ছাদের থেকে বলতেছে। তো উনি আবার এই ঘটনাটা আমাকে বললো তো সকালে, এটা একটা ঘটনা ছিল।
ওকে, আচ্ছা, আমি একটা ঘটনা একটু বলতে চাই, যদি এই ঘটনার সাথে রিলেটেড কোনো ঘটনা না, বেশ কিছুদিন যাবত এই ঘটনাটা আমি পেয়েছি এবং ঘটনাটা আমি পড়েছি বেশ কয়েকবার, এবং ঘটনাটা আমার কাছে মানে একটু অদ্ভুত রকম মনে হয়েছে। ছেলেটার নাম খুব সম্ভবত ছিল জিতু। তো সে লিখেছে যে তাদের এলাকাটার নামও আমি ভুলে গেছি, আবার হয়তো দেখলে আমি নামটা বলতে পারতাম। তো তাদের এলাকাতে নদীর এপার ওপার আর কি যাতায়াতের জন্য এখন একটা সেতু হয়ে গেছে, কিন্তু তারপরও একটা সময় ওখানে মানে গুদারা ঘাট ছিল আর কি, নৌকা পারাপারের জন্য। এবং নদীটা খুব ছোট না এবং অনেক বিশাল বড় যে তা না, মোটামুটি বেশ ভালোই সাইজের, একদম ছোট ঘাটও নদী না। তো এটাতে ওই মাঝি এমনি আগে একটা সময় যখন ব্রিজটা হয় নাই, তখন তো খুব পারাপারের জন্য ব্যস্ত ছিল এবং 9টা 10টা 11টা পর্যন্ত অনেক বিজি থাকতো। যখন ব্রিজটা হয়ে গেছে তখন এটা অনেকটা কমে গেছে। তো অনেক মাঝি তখন তাদের এই প্রফেশনটা চেঞ্জ করে ফেলে, অন্যান্য প্রফেশনে চলে যায়। তো কিছু রয়েছে যে 2-1 জন বা 2-3 জন আছে যে যারা এই প্রফেশনটাতেই রয়ে গেছে, যে মাঝে মাঝে মানুষজন একটু যাতায়াত করে তারা এটা নিয়েই বেঁচে আছে। তো একটা ঘটনা ঘটেছে একটা মাঝির সাথে, সে আমাকে যেটা লিখে পাঠিয়েছে যে ওই মাঝিটাকে তারা খুব ভালোভাবে পরিচিত, কারণ তারা বন্ধুরা যখন নৌকা নিয়ে যদি বের হতো উনাকেই নিয়ে যেত।
আচ্ছা আচ্ছা।
তো সেই সুবাদে অনেক পরিচিত। তো উনার কাছ থেকে এই ঘটনাটা শুনছে। ঘটনাটা ছিল এমন যে একদিন রাতের বেলা, তো এই পার থেকে ওই পারে যাবে, যদি ব্রিজ দিয়ে যেতে অনেকটা ঘুরে যাইতে হবে। তো সে ভাবছে যে এখানে আছে, নদীর ওই পার থেকে ডাকতেছে যে তাকে নিয়ে যাওয়ার জন্য। তো উনি ভাবছে যে রাতের বেলা যেহেতু পারাপার করলে একটু টাকা বেশি পাওয়া যাবে। তো তখন রাত প্রায় 12টা পার হয়ে গেছে। তো উনি নদীর ওই পারে গেছে, যে ডাকছে তাকে আনার জন্য। তো ওই পারে যাওয়ার পর দেখে যে কেউ নাই,
খালি
খালি পুরা। যেহেতু রাতের বেলা উনি অভ্যস্ত, তো উনি ভয় পায় না, উনি ভাবছে যে কোন পোলাপান হয়তো ফাজলামো করছে,
বরঞ্চ ওনাদের যে এরকম নিয়ম ওনারা হয়তো হাক ডাকা করে থাকতে পারেন যে কে ডাকছিলেন বা কে আসছে,
সে উনি এই কে ডাকছে এই ডাকছে এমন মানে চিল্লাচিল্লি করেছে কোন উত্তর দেয় না, তো উনি ধরেছে হয়তো থাকে না এলাকার কিছু বখাটে পোলাপান থাকে বা ফাজলামো করে, তো উনি হয়তো এই ঘটনা, তো উনি আবার ব্যাক করে চলে যাচ্ছে। তো চলে যাওয়ার সময় যখন উনি যে বইটা বেয়ে বেয়ে যাচ্ছে, তো একটা সময় হঠাৎ করে উনি খেয়াল করলো যে খুব কষ্ট হচ্ছে, দাঁতটা বাইতে কষ্ট হচ্ছে, মানে কি যেন একটা আটকে ধরে আছে। তো একটা সময় দেখে যে উনি ইয়ে করতে পারতেছে না,
পারতেছেই না দাঁতটা,
মানে দাঁত কেউ ধরে রাখছে, দাঁত টানতেই পারতেছে না। যখন ধরে রাখছে উনি টানাটানি করার পর তখন একটু ভয় পেয়ে গেছে, মানে কি মানে স্রোতে অনেক সময় স্রোতের চাপ থাকলে হয়তো একটু কষ্ট হইতে পারে, তার নাড়াচাড়া করতে পারবে না এরকম তো হইতে পারে, তো উনি ভয় পেয়ে গেছে। এবং ঠিক এমন সময়ে পানির নিচ থেকে নাকি কেউ একজন এসে বলছে আমার না নিতে আসলে আমার নিয়ে যাবি না, জাস্ট এইটা বলার পর ওই মাঝি মানে জোরে চিৎকার করে মনে করে নৌকার মধ্যে পড়ে গেছে। তো ওইখানে ওই আশেপাশে কিছু মানুষ ছিল রাতের বেলা, কেউ আড্ডা মারে, কেউ হয়তো ওই আশেপাশে মাছ ধরার জন্য কিছু মানুষ ছিল, তো ওরা শুনছে, ওরা শোনার পর তাড়াতাড়ি ওরা আসছে, এসে ওই মাঝিদের কাছে তো হ্যারিকেন টেরিকেন থাকে, ওগুলা জ্বালা দেখে যে সেই মাঝি তার নিজের নৌকার মধ্যে পড়ে আছে, এবং তাকে পরে এখান থেকে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে বাসায় পৌঁছায়, বাসায় দিয়ে আসে। তো সে ওই দিন মোটামুটি বেশ ভালো রকমের অসুস্থ ছিল, তো পরে যখন অনেক ইয়ে করার পর সে সুস্থ হয়, তখন তার কাছ থেকে এই ঘটনাটা সে শুনতে পায়। এই মাঝি এর পর থেকে রাতের বেলা নৌকা বেয়া ছেড়ে দিয়েছে, যেহেতু তার জীবিকা সে দিনের বেলা বায় আজানের আগ পর্যন্ত, যখনই আলোটা ডুবে যায় তখন আর সে এই নৌকা পারাপারের কাজটা
রাতের বেলা আর কারো ডাকে তিনি সারা দেন না। খুবই স্বাভাবিক যে ঘটনা শুনেলি, মাই গড। যাই হোক, ইমামুল ভাইকেও ধন্যবাদ, ঘটনা আপনি আমাদের সাথে শেয়ার করেছেন, আশা করবো এমনটা আপনার সাথে আর ঘটবে না, বাট যদি ঘটে তাহলে অবশ্যই ডরে শেয়ার করা হবে।
জি ঠিক আছে,
ডর চলছে এবং সেই সঙ্গে সুমন আর রেহান তো আছি, আর পুরো একটা গ্রুপ আজকে আমাদের সঙ্গে আছে আর একের পর এক ঘটনা শুনিয়ে যাচ্ছে। আই হোপ যে যারা শুনছেন ঘটনাগুলো, আমরা এখানে যারা আছি সবার কাছে ঘটনাগুলো যে ভালো লাগছে, অ্যাটলিস্ট আমরা সবার চোখ মুখ দেখেই বুঝতে পারছি, এবং যারা রেডিওতে শুনছে আই হোপ যে তাদেরও ঘটনাগুলো ভালো লাগছে। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে আরো একজন আছে, ওনার কাছেই চলে যাই। প্রথমে একটু পরিচয়টা একটু তার কাছেই জেনে নিই। ভাই আপনার নামটা?
আমার নাম মোহাম্মদ সোহাগ।
মোহাম্মদ সোহাগ
জি,
কোথায় থাকেন আপনি?
রামপুরাতে থাকি।
রামপুরাতে থাকেন, তো প্রথমে একটু ধন্যবাদ জানাই সোহাগ ভাই যে আমাদের সাথে আপনি এত ব্যস্ততার মাঝেও এই ডরের জার্নিতে যোগ দিয়েছেন, আমাদের সাথে আসছেন এখানে। সোহাগ ভাই, ডর টিমের কাছে আমরা যেটা শুনেছিলাম আপনার কয়েকটা ঘটনার কথা, এবং আমি আর রেহান পার্সোনালি ইন্টারেস্টেড আপনার ঘটনাগুলো শোনার জন্য, শুরু করে দেই আমি, আমি আর সহ্য করতে পারছি না যে আপনার মূল ঘটনাটা আসলে কি ছিল বিস্তারিত শোনার জন্য। প্রথমে কোন ঘটনাটা আপনি বলবেন আমাদেরকে?
প্রথমে আমার ওয়াইফের সাথে যে ঘটনাটা, এই ঘটনাটাই আমি বলতে চাচ্ছি।
প্লিজ তাহলে শুরু থেকে আমরা এই ঘটনাটা শুনি, কিভাবে কি হয়েছে।
আমার ওয়াইফের বড় বোন, সে দেশে থাকতো।
দেশে কোথায়?
বরিশালে।
বরিশালে, ওকে।
সে তার বাচ্চাকে দেখাশোনা করতো, তার হাজবেন্ড থাকতো মালয়েশিয়ায়, সে শ্বশুর বাড়িতেই বরিশালে থাকতো। তো বাচ্চাকে স্কুলে দিয়া আসা এবং নিয়ে আসা এটাই তার কাজ ছিল, আর পারিবারিক যা রান্নাবান্না এই সব কাজ ছিল। এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ এরকম করতে করতে হঠাৎ সে নাকি বাড়ির ভিতরে উল্টাপাল্টা কথা বলে, মানে আজে বাজে কথা, কাউকে বকাবাদ্য, কাউকে এইরকম খারাপ। আবার রাত্রেবেলা দেখা যায় সে একা একা চলে যায় জঙ্গলে।
আপনার ওয়াইফের
বড় বোন? জি। তখন আমার এইরকম তারা নাকি অনেকদিন দেখছে, অনেকদিন দেখার পরে
মানে এটা কি হঠাৎ করেই হয়ে যেত?
হঠাৎ করে, সে খুব ভালো, শ্বশুরবাড়ি সবার মন জোগাই চলতো, কিন্তু সে হঠাৎ এরকম যে কি লেগে হলো। তখন তার শাশুড়ি শ্বশুর তারা অনুভব করলো যে এরকম যে তার সাথে কিছু আসছে নাকি।
কোথা থেকে আসতে পারে, মানে কেন মনে হলো যে কিছু?
তার বাচ্চাকে নিয়ে আসা যাওয়ার সময় যে রাস্তাটা সে ইউজ করতো, ওই রাস্তাটাই একটা শ্মশান ছিল।
আচ্ছা,
ওই শ্মশানের কাছ থেকে সে সবসময় বাচ্চাকে নিয়ে আসা যাওয়া করতো। তখন তার শ্বশুর এবং শাশুড়ি তারা অনুভব করলো যে এইখান থেকেই তার সাথে কিছু হয়েছে, মনে হয়েছে। তখন সে এরকম এক মাস দুই মাস খুব উল্টাপাল্টা করে, উল্টাপাল্টা করে, মানুষকে বকাবাদ্য করে। রাত্রেবেলা সে বের হয়ে যায় ঘর থেকে, দুইটা আড়াইটা তিনটার দিকে বের হয়ে যায় ঘর থেকে।
এই পরিবর্তনটা হঠাৎ করে আসছে, কোনোদিনও আগে
সে এরকম ছিল না। তো তার শ্বশুর শাশুড়ি এরকম থাকলে তো আগেই তার বাবা বাবাকে জানাইতো, তো এরকম সে ছিল না। ঠিক দুই তিন মাস ধরে সে এরকম করতেছে। তখন আমার শ্বশুরকে বললো, মানে তার বাবাকে বললো, ফোন দিল যে এইরকম এরকম আপনার মেয়ে করতেছে হঠাৎ করে, তার কি হইলো? তখন আমার শ্বশুর বললো যে তাহলে বে আপনারা একটা ভালো ওজা বা ডাক্তার টাক্তার দেখান কি সমস্যা।
আচ্ছা,
তখন এক ওজা টোজা না দেখাইয়া সে বললো যে ভাই আপনাদের কাছে নিয়ে যান, আপনারা যা ভালো মনে করেন সেটাই করেন।
মানে উনি মেয়েকে পাঠিয়ে দিল,
আমার শ্বশুর বললো যে আপনি গাড়িতে করে পাঠিয়ে দেন, আমি নিয়ে নেবো সায়দাবাদ থেকে, আপনি একটা গাড়িতে তুলে সুপারভাইজারের নাম্বারটা দিয়ে দিয়ে।
আচ্ছা,
তখন সে সায়দাবাদে নিয়ে আসলো আমাদের বাসায়। আনার পরে সে এইরকম হঠাৎ একদিন দাঁত লেগে গেল, দুই তিন দিন পরে বেউস হয়ে বললো। আমরা তাড়াতাড়ি ডাক্তার নিয়ে আসলাম, আমি বসেছিলাম, তো ডাক্তার এসে আমার শাশুড়ি অনেকবার চেষ্টা করছে দাঁত ছুটানোর জন্য, সে ছুটে দেবে না। ডাক্তার নিয়ে আসার পরে সে ওই নাকটা কিভাবে ধরে জানো দাঁত ছুটেছে, ছুটানোর পরে সে সুস্থ। তো হঠাৎ করে আর একদিন এইরকম রাত্রে সে বের হয়ে আমাদের বাড়ির, আমি যে বাড়িতে ভাড়া থাকি ওই বাড়িতে পিছনে দুইটা নারিকেল গাছ আছে, নারিকেল গাছ দুইটার নিচে সে বসে আছে।
হঠাৎ করে
দরজা খুলে চলে গেছে। সবাই ওই রাত্রে কিন্তু সবাই ঘুমানো, আমার শ্বশুর শাশুড়ি এরা নিচে ঘুমানো, এবং আমার শালা আছে একটা ছোট, তারা নিচে ঘুমানো, তার বড় মেয়ে ও একাই ওই খাটের উপরে শোয়া আর তার বাচ্চারা। হঠাৎ করে আমার শ্বশুর রাত্রেবেলা দুইটার দিকে ওই ঘুম ভেঙে গেছে, সিগারেট খাইতেছে, তখন লাইটটা জ্বালাইছে, জ্বালাইটাকে তার মেয়ে খাটের উপরে নাই, তাকাই দেখলো দরজা খোলা, সে বের হয়ে বাইরে দিকে গেল। তখন আমার শাশুড়ি বললো কি হয়েছে, যে ও তো ঘরে নাই। তখন যাই দেখি কি নারিকেল গাছের নিচে বসে আছে একা একা। তখন ওই পাশে আমাদের কাছে রাজমিস্ত্রির একটা লোক থাকতো, বারো ওরে নিয়ে যাই ধরে নিয়ে আসছে, এসে ঘরে রাখছে,
কিছু বলে নাই, ধরে
উল্টা পাল্টা অনেক চিল্লাচিল্লি করছে, মানে দুজন লোক ওর সাথে শক্তিতে পারে নাই ভাইয়া। এরপরে আরেকটা হয়েছে, ঠিক সকালবেলা আবার তার সাথে এরকম হয়েছে। আমিও বাসায় ছিলাম, এইসব কাহিনী দেখে আমি আর ডিউটিতে যাই না, সুমন্দিও ছিল আমার শ্বশুরও ছিল। ঠিক দুপুরে জোহরের নামাজের আগ মুহূর্তে আবার এরকম হয়েছে, আমরা চার পাঁচ জনও তার সাথে শক্তিতে পারি না, সে এক হাত জাগাইলে আমরা মনে হয় যে ছিটটা দশ হাত দূরে গেলাম।
মানে সে কি চাচ্ছিল তখন,
মানে সে আমার ছেড়ে দাও, বের হয়ে যাবে, ছেড়ে দাও, আর নিজের মাথার চুল নিজে এমন ভাবে টান দেয়, মানে চুল হাতের ভিতরে মনে এক মুঠ চুল ছিঁড়ে আসে, মানে নিজের হাতে নিজের মাথার দুই হাত থেকে। তখন এইরকম করে তার সাথে অনেক পারাপারি করা হয়েছে, তার বুকের উপরেও মানে মানুষ বসে আছে এরকম, মানে ওরে ধরে রাখতে
পারে
রাখা যাচ্ছে না। তার সাথে এরকম অনেক করার পরে ভাইয়া তার বুকে মানে হঠাৎ হাটে মনে প্রবলেম হয়েছে, মানে শ্বাস করতে কষ্ট হয়। তখন আমরা একটা হাসপাতালে নিয়ে গেলাম, হাসপাতালে নিয়ে ঠিক একদিন রাখার পরে চেক টেক করে আবার বাসায় নিয়ে আসছি। আসার পরে ঠিক পরের দিন ভাইয়া আবার এইরকম শুরু করছে।
আচ্ছা,
আমি ওই দিন ছিলাম না, তখন আমি ডিউটিতে গেছি। পরের দিন আবার সে ঠিক, আমি ডিউটিতে গেলাম পরের দিনও, তারপরের দিন আমার হঠাৎ করে আমাকে রাত্রেবেলা আটটা বাজে ফোন দিল যে তোমার ওয়াইফ অসুস্থ। তখন আমি আমার শাশুড়ি
ফোন দিয়েছে,
আমার শাশুড়ি আমাকে ফোন দিয়েছে
যে আপনার বাসা থেকে আপনার শাশুড়ি ফোন দিয়েছে যে বলছে যে আপনার
ওয়াইফ অসুস্থ। তখন আমি বললাম যে কি হয়েছে, তো সে বললো যে তোমার ওয়াইফ হঠাৎ এই যে উল্টা ফাল্টা কথা বলে, এই সে এরে দেখলে বলে যে তোমার মাথা ভাঙিয়ে দেবো, তোমার মাথা খামো, বা এর বোকা বাধ্য, অনেক খারাপ খারাপ আচরণে বোকা বাধ্য করতেছে।
মানে যেই ধরনের আচরণ এতদিন আপনার মানে
ওই আমার জ্যাঠস করছে,
জ্যাঠস করতো, মানে ওই বড় বোন করতো, সেও করছে,
এখন সেও করছে, কিন্তু আমার জ্যাঠস খুব ভালো আছে এখন। এই দিন ওয়াইফে উল্টা ফাল্টা বলতে,
মানে আবার এক মুহূর্তের মধ্যে আপনার মানে জ্যাঠস একদম ভালো হয়ে গেছে,
খুব ভালো হয়ে গেছে, আমার ওয়াইফ খুব ভালো, আমার ওয়াইফ উল্টা ফাল্টা বলতেছে, কিন্তু আমার জ্যাঠস আমার ওয়াইফের কাছে আসতেছে, খুব ভালো দেখতেছে, কিন্তু আমার ওয়াইফ উল্টা পাল্টা বলতেছে। তখন আমি আমার শাশুড়িকে ফোন দিল আমাকে যে তোমার ওয়াইফ অসুস্থ, এরকম উল্টা পাল্টা কথা বলে। তখন আমি বললাম যে কি হয়েছে, তখন বললো যে তোমার বাচ্চার এনে ডাক্তারের কাছে গেছিলাম, আসার পর থেকেই উল্টা পাল্টা কথা বলে। স্যার বলি আমি ছুটি নিয়ে বাসায় চলে আসলাম, চলে আসছি ভাইয়া, কিন্তু আমাকে দেখার পরও আমার ওয়াইফ এই খারাপ বাবা বোকা দিতেছে, তোর মাথা খাবো, এরকম উল্টা পাল্টা দেখা, কিন্তু আমি কাছে যাই বসছি, তারপরও সে কিছু আমাকে বলে না, আমার গায়ে হাত তুলে না, কিন্তু হঠাৎ করে আমাকে একটা ধাক্কা দিছে, ধাক্কা দিছে, আমি ওই খাড়ে কোনায় বসা, ধাক্কা দেওয়ার পরে আমি দরজা থেকে বের হয়ে পুড়ে গেছি, মানে এত গায়ে
জোরে
এত জোরে ধাক্কাটা দিছে, কিন্তু জাস্ট দেখলাম যে ওই হাতটা এরকম ই করলো, আমি পুড়ে গেছি, আমি অনুভব করলাম যে ওই আমার ইচ্ছাকৃত ভাবে এত জোরে ধাক্কা দেবেন। তখন আমি জিত করে ওরে ধরছি যে কি শয়তান ময়তান তোর লাগে, আমি দেখি বললে আমি তাকে ধরছি, ধরার পর আমার শাশুড়ি সে বলছে যে এত রাত্রে আর কিছু করার দরকার নাই, চুপ থাকো। তখন আমার বাচ্চারে আমি আমার ওই জ্যাঠস যার সাথে এইরকম হইতো তার কাছে দিয়ে আমার শ্বশুরে দিয়ে যে আপনার ওই রুমে থাকেন, আর আমি আর আমার বউ আর শাশুড়ি এই রুমে থাকি আমরা। তখন ভাইয়া ও রাত্রে ঘুমাইতে যাওয়ার সময় আমি কি করছি, ও ঘুমাতে যাওয়ার আগেই বলছে যে আমার ওই নারিকেল গাছের কথা বলছিলাম যে বাড়ির পিছনে দুইটা নারিকেল গাছ, ও বলতো যে ওই নারিকেল গাছে আমার বান্ধবী আছে দুইজন আমাকে ডাকে,
আপনার ওয়াইফ
বলতো যে আমার বান্ধবী আছে, না ডাইরেক্ট ঘুমানোর আগেই আমাকে বলতো, আমাকে বলছে ঘুমানোর সময় যে আমার বান্ধবী আছে আমাকে ডাকে, স্যার আমারে আমি চলে যাবো। তখন আমি অনেক মানে জিদের ঠেলায় দুইটা থাপড়ো দিয়েছি, কি তোর বান্ধবী তুই শো বলে আমি শোয়াই রাখছি, কিন্তু শোয়ানোর সময় ও আমাকে বলছে যে আমার রাইত আড়াইটা বাজে আমার বান্ধবীরা নিতে আইবে। তখন আমি বলছি যে রাইতে আড়াইটা বাজে নিতে আইলে তুই আমার ডাক দিয়ে দিস, আমি সহজ যাবো তোর বান্ধবীকে দেখতে। পরে সে বললো কি ঠিক আছে আমি ডাক দেবো না, আমার ও বান্ধবীরা এসে আমার ডাক দেবো। তখন ভাই আমার মনের ভিতরে অনুভব হলো যে ও আমার জাস্ট হাতটা জাগাইছে, হাতটা জাগাইলো আমি পুড়ে গেলাম। তখন আমি কি করলাম, ঘুমানোর সময় ভাইয়া আমার শাশুড়ি ওই সাইডে, আমি আমার ওয়াইফ মাঝখানে, আমি এই সাইডে, তখন আমি লুঙ্গি পরে ঘুমাইছি। আমার ওয়াইফের যে জামা আমি লুঙ্গির সাথে একটা গিট দিছি, যে রাত্রে দুইটা বাজে তো বলছে যারা এটা বাজে যাবে, তো ও যদি ওঠে তাহলে আমি উঠে যাবো।
মানে আপনি একটা প্রস্তুতি নিয়ে
ঘুমাই রাখছি, যে রাত্রে হঠাৎ যদি উঠে চলে যায় কি না কি হয় তো বলতে পারি না। সবাই তো ঘুমের দুই তিন দিন ধরে ঘুমাইতেছে না কেউই, ওই আমার জ্যাঠোসের কাহিনীতে ঠিক ভাই। আমি মোবাইলটা আমার বালিশের কাছে নিয়ে ঘুমাই আছি, ও ঘুমাই গেছে, ওরে ঘুমান দেখেই পরে আমরা চোখ বুঝছি, মানে আমাদেরও ঘুম আসছে। ঠাস করে রাত আড়াইটা বাজে ভাইয়া ও উঠে গেছে, উঠেই আমার বান্ধবী আমার রাখে দরজা খুলে ফেলাইছে, ও যে উঠছে ওই অনুভবে আমার লুঙ্গিতে টান খাইছে, আমি উঠতে বই বসে। তখন আমার ওই চিল্লা চিল্লা আমার শাশুড়ি উঠে গেছে, ও উঠেই দরজা খুলে ফেলেছে, ওকে আমি একা ধরে রাখতে পারতেছি না কোনো কায়দায়।
এত
শক্তি! তখন আমার শাশুড়িও ধরতেছে, আমার শাশুড়ির সিটা মারা, আমার সিটা মারা, আমি যে একবার আলনার কাছে পুইরা ভাই আমার হাতে ব্যথা পাইছি। তখন আমি অনেক চেষ্টা করছি কিন্তু আমি দরজার একবার খিল লাগাই দিই, ওরা সেই করে। তখন এরকম করতে করতে আমার শ্বশুরেরা সবাই শুনছে, সবাই আইসে আইসে দরজা লাগাই দিয়েছে যে তুমি থাকো কিছু হইবে না আমরা বাইরে আছি। তখন আমার শ্বশুর বাহিরে একটা লাইট আছে, লাইটটা চালাই দিয়েছে যে কোনো সমস্যা নেই আমরা আইসি দরজা খোল এখন, ও কই যাই দেখি তোর চাই পাঁচ জনে মিললো আবার বইছি। আবার মানুষটা মানুষ দেখলে, বেশি মানুষ দেখলে চুপ হয়ে যায়, নীরব হয়ে যায়, কোনো বেশি হইকি করে না। তখন এরকম রাইটটা গেল, পরের দিন সকালে আমি আমার আম্মারে ফোন দিলাম দেশের বাড়িতে, যে আম্মা এই কাহিনী করতেছে এখন কি করবো। তখন আমার আম্মা বললো যে তোমার চাচারে আমি জিজ্ঞেস করি যে কি করা যায়। তখন আমার চাচা বললো যে আমি তো আসতে পারবো না, তো আমি তোর অন্য একটা চাচারে ফোন দিয়ে বলতেছি, তার নাম্বারটা দেয়, সে আজকে গাড়িতে উড়াই দিতেছি, মানে সে একজন ওজা হাজির করে।
ওকে,
মানে ওই সকালে বলছি, সে বিকেলবেলায় প্রস্তুতি নিয়ে আমাদের জিজ্ঞেস করছে যে কেমনে কি। তখন সে বলছে কি যে তোমার ওয়াইফের কাছে তুমি যাও, যাই বৈশা। তখন আমার ওয়াইফটা অসুস্থ, উল্টাপাল্টা কথা বলে, রাত্রেবেলা বেশি বলে, দিনের বেলা একটু কম বলে।
আর এই সময়ের মধ্যে, টোটাল সময়ের মধ্যে আপনার জ্যাঠাই যে ওয়াইফের বড় বোন,
খুব ভালো আছে,
একদম সুস্থ,
একদম সুস্থ, তার সাথে কোনো কিছু নেই, কিন্তু আমার বাচ্চারাও সে দেখাশোনা করতেছে।
আচ্ছা, কিন্তু আপনার ওয়াইফের অসুস্থ প্রবলেম হয়ে গেছে।
মাসখানেক ভাই আমার ওয়াইফ কিন্তু আমার বাচ্চাটাকে কিচ্ছু করে নাই। সেই বাচ্চাটার উপরে তার মায়া আছে, দুধ খাওয়ায়, তার খুব মায়া আছে, কিন্তু বাচ্চা না থাকলেও আবার তার মাথা গরম হয়ে যায়। একটু পরপর নিয়ে আমার জ্যাঠুসি যাই আবার তাকে বাচ্চা দেখাই নিয়ে আসে।
আচ্ছা,
তখন আমি আমার ওই আম্মাকে যে বললাম ওজার কথা,
ওই ওঝাকে
পাঠাই রেছে সকাল, পরের দিন সকালে সে এসে ডাকা পড়ছে আমার কাছে। নিয়ে যাওয়ার পর ওজা যখন আমার বাড়ির ভিতরে, মানে গেটের ভিতরে একটা পাড়া দিছে, আমার ওয়াইফ নাকি শোয়া ছিল, আমি তো আর ভিতরে দেখি না কি অবস্থায় আছে, আমি তো ওজাকে নিয়ে আসতে গেছি, সে নাকি বিছনা থেকে একটা লাফ দিয়ে বাইরে বেরিয়ে ওকে বুইরা তুই আসছিস তোর মাথা খাইয়ে ফেলাবো, এরকম করে খারাপ আচরণে বকাবেদ্য করতেছে ওই মুরব্বীরে। তখন মুরব্বী বলছে যে আমার দেখে তো তুই এখন চেতপি, এখন এইসব কথা হচ্ছে। তখন আমার ওয়াইফ আমার রুমে, যে রুমে আমি থাকি ওই রুমে, তখন আমি ওজাটাকে কি করলাম আমার শ্বশুরের রুমে ঢুকাইলাম যে আপনি এই রুমে বসেন। তখন ওই রুমে বসে আমার ওয়াইফ ওই রুমে উল্টা পাল্টা বকতেছে এই মুরব্বীর যে ওজা, তাকে উল্টা পাল্টা বকতেছে। আমি কই কাকা আপনি এটা কিছু করেন, এইরকম বকাবেদ্য তো ভালো লাগে না। তখন সে বললো ও করবই, এখন আমারে দেখছেন অনেক চিল্লাইব, কিচ্ছু করার দরকার নেই, আমি রাত্রেবেলা এদের আসর করবো, হাজির করবো। তখন ওই মুরব্বী বললো কি যে রুমে তুমি আর তোমার ওয়াইফ যে রুমে থাকো ওই রুমটা খালি করে দাও, মানে জাস্ট আলনা টালনা যা যা আছে পুরো সব বাইর করে ফেলাও, খাটটা থাক, এটা সোনার রূপা পানি দিয়ে তুমি ধুয়ে দাও, আমি এখানে থাকবো, এখানেই ঘুমাবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তখন আমার রাত্রেবেলা আমার শ্বশুর, আমার শাশুড়ি, আমার জ্যাঠোস মিললেই আমার ওয়াইফকে এই রুমে নিয়ে আসলো। আমি মুরব্বীরে একটা জায়নামাজ দিয়ে ওই রুমে, মানে নতুন বিছনা চাদর টাদর দিয়ে তাকে দিছি যে আপনি এখানে থাকেন। সে দেখলাম ওই তাবিজ টাবিজ করতেছে শুয়ে শুয়ে, সে বলছে যে এখন তো দিন, এখন তো কিছু করা যাবে না, রাইত হোক আমি রাত 12টার সময় এটা আসর বসাবো। তখন আমার বললো যে কারা গান পারে এদের দুজন লোক ডাক দিও আমার সাথে যেন কাজ করে, শক্তিশালী একটু ভালো হয়। ঠিক আছে কাকা। তখন আমি আমার পাশের ড্রাইভার সহ আরো দুই তিনটা ভাই ও বললাম যে তোরা আইস, তারা আসলো। এগারোটা সাড়ে এগারোটার দিকে ভাই এই কাহিনী, তবলা বাজানোর জন্য ওই ভাতের ই আছে এইগুলি দিয়া খুব সুন্দর সে গান বাজাই হাজির করে। তখন এই চক দিয়ে গোল করে ডাক দিল, ওই চকের দাগের উপরেই ওই যে মানুষের, মরা মানুষের যে হাড্ডি থাকে না, ওই হাড্ডি নিয়ে আসছে সে সাথে করে, যা যা লাগবো যাবতীয় সব নিয়ে আসছে। ওই হাড্ডি পুইরে দেখলাম একটা কয়লার মতো দাগ দিল, ওই মাঝখানটায় আমার ওয়াইফকে বসাইল। ওয়াইফকে বসানোর পরে ওই গানের মারফতি অনেক ডাকাডাকি করলো, ডাকাডাকি করলো, দেখতেছে আমার ওয়াইফ ওই একটা কাগজ দিয়েছে হাতে, সে ওইটা দিক ঠিক এক নজরে তাকাই আছে। আর ওই কাগজটা যখন উড়ে গেছে তখনই দেখলাম আমার ওয়াইফ চিৎকার শুরু করছে, এই আমার ছাইরে দে ছাইরে দে।
তখন কি তখন আলোকিত
না,
লাইট আছে না, অন্ধকার,
অন্ধকার ঘর, তখন অন্ধকার অন্ধকার করিতেছে, কিন্তু সব মানুষরে ওই ওজাই বলেছে যে আপনারা ঘরের ভিতরে দরজা লাগাই বসে থাকেন, দরজা খোলার দরকার নাই, বাইরে একটু অন্ধকার থাক। তখন কি বললাম আমার দরজাও লাগাই দিলাম, আমরা 27টা জন ওইটার ভিতরে, যেমন আমার শালা, আমার সুমন্দি, আমার শ্বশুর, এরা সবাই আমার ওই ঘরের ভিতরে দেখতেছি কিভাবে কি করতেছে। হঠাৎ কাগজটা উড়ে গেল আর চিৎকার করলো যে আমার ছাইরে দে ছাইরে দে আমার ছাইরে দে। মুরব্বীর অনেক বকাবেদ্য করতেছে, তো মুরব্বী বলতেছে যে তুই আগে গেলি না। তখন অনেক চিৎকারের পরে আমার ওই ওয়াইফ মানে চুল টুল নিজের হাত দিয়ে এরকম ছিঁড়ে মানে চুল ভাইয়া অনেক বড় বড় চুল চুল ছিঁড়ে ফেলাইছে অনেকগুলা চুল ছিঁড়ে পরে আমার শ্বশুর বলতেছে আপনি কিছু একটা করেন ওর তো মাথার চুল সবই উড়াই ফেলাইবে। তখন সে কি করলো আর ওরটা বড় হাড্ডি বাই করলো হাড্ডি দিয়ে আমার মাথায় দুইটা এরকম টাক দিল বললো যে তুই ওরে এত কষ্ট দাস কিসের জন্য তুই আমার সাথে বোঝাপড়া কর ওর সাথে বাচ্চা মেয়েটার লগে তুই কিসের জন্য এত অত্যাচার করস ওর মাথার চুলগুলো কি লেগে ফেলাস তুই আমার সাথে কিছু কর। কিন্তু ওরে যে দাগটা দেশে ওই দাগের বাহিরে হইতে পারতেছে না ওই দাগের ভিতরেই সে বসে আছে। তখন আমার ও নিজের হাত এত জোরে জোরে নিজের থাবর দিল মাটিতে ভাইয়া মনে হয়ে গেছে যে হাত ফাইটা রক্ত বাইর হয়ে যাবো এত জোরে থাপড় দিতেছে দাগের ভিতরে কিন্তু ওই দাগের বাহির হইতে পারবো না ওকে তো আটকাই ফেলাইছে ওরা। তো সে ওই হাতের তালু দিয়ে রক্ত নিয়ে মাথায় সিঁদুর দিতেছে বলতেছে যে আমি যাব না যত চেষ্টা করো আমাকে পাঠাইতে পারবি না আমার ওরে খুব ভালো লাগছে আমার বান্ধবী ওর সাথে আমি থাকবো। তখন ওই মুরব্বী চাচা সে বলতেছে যে তোকে যেতেই হবে কি হলে যাবি তোকে যেতেই হবে তোকে পাঠানোর জন্যই আমি আসছি। তখন বলল যে না আমি যাবো না। তখন ওই চাচা অনেক মানে ইডি পড়তেছে ওনাদের কি মন্ত্র তন্ত্র পড়তেছে তখন ও খাড়াই গেল ঠাস করে হঠাৎ করে সে খাড়াই গেছে। খাড়াই যাওয়ার পরে আমার মানে উপরে যে টিন টিনের কাছে একটা পলি ছিল ওই তারটার কাছে এই রাখছি পলি দিয়া ওইটা টান দিয়া সেও উল্টা ফাল্টা মন্ত্র পড়ে মানে ওয়াইফ সে ওই রকম মন্ত্র পড়ে পড়ে পলির ভিতরে প্যাঁচ মারে গিট্টু দেয়। তখন গিট্টু দেয় আর ওই ওজায় কি যেন কেমন যেন নিজে নিজেই হয়ে পায় ওজায় নিজেই অনুভব করতেছে যে আমার কেউ কিছু করতেছে ওজায়ও মানে মন্ত্র পরে হে ওই পুলির ভিতরে একটু পলিথিন ছেড়ে আবার একটু গিটু দেয় গিটু দিয়ে দিয়ে ওই যে গোল দাগ দিয়েছে ওই দাগের ভিতরে ভিতরে রাখতেছে। পরবর্তীকে বলতেছে তুই যত চেষ্টা করছ আমাকে পাঠাইতে পারবি না। তখন ওদের লাশ একটা কাজ করলো একটা ছবি আইখে নিয়ে আসছে
ছবি
একটা ছবি দেখাছে ওকে যে তুই আমি তোর এখন এমন জিনিস দেবো তোর যেতে হবে। তখন সে ওই ই থেকে যে মানুষ মারা গেলে যে হাড্ডিটা নিয়ে আসছে ওই হাড্ডিটা একজনকে দিল যে এটা চুলার ভিতরে পুরো পুড়ে আনো পুড়ে আনার পরে ওইটা আবার মুখের ভিতরে দিয়ে আমি ফুটো করে ফেলাইছে ছবিটার মুখের ভিতরে দিয়ে পুড়ে ফেলাইছে পুড়ে ফেলার পরে ওই অনেক চিৎকার করতেছে
ডর মানে ভয়।
প্রত্যেকের জীবনে এমন কিছু না কিছু ঘটে যেমনটা আজকে আমাদেরকে বলে যাচ্ছেন
আশরাফুল ইমামুল এবং সোহাগ।
আপনার জীবনেও কখনো না কখনো ঘটেছে হয়তো পাত্তা পেয়েছে কিংবা পাত্তা দেননি। কারো কারো জীবনে এমন ভাবে ঘটে যা সারাটা জীবন সে মনে রাখে মনে দাগ কেটে যায়। সেরকম কিছু ঘটনা নিয়েই আপনি যদি আমাদের এই ডরে অংশগ্রহণ করতে চান প্লিজ আমাদেরকে ফোন দিন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। আরো একটা বিরতির সময় হয়ে গেছে ফিরব ঠিক রাত একটায়।
ডর
সময় রাত একটা শুনছেন ডর এবিসি রেডিও এফএম 89.2 এ।
ডরে আজকে তিনজন অতিথি পেয়েছি আমরা আশরাফুল ইমামুল এবং সোহাগ
আর আপনারা উপভোগ করছেন ডর। ফিরছি আমরা ডরের শেষ ভাগে।
ডর
তখন ওদের লাশ একটা কাজ করলো একটা ছবি আইকে নিয়ে আসছে ছবি আইকে যে
একটা ছবি
একটা ছবি দেখাছে ওকে যে তুই ও যদি জিনুইন হয়ে থাকস তো তুই যেতে হবে আমি তোর এখন এমন জিনিস দেবো তোর যেতে হবে। ই থেকে যে মানুষ মারা গেলে যে হাড্ডিটা নিয়ে আসছে ওই হাড্ডিটা একজনকে দিল যে এটা চুলার ভিতরে পুরো পুড়ে আনো পুড়ে আনার পরে ছবিটার মুখের ভিতরে দিয়া পুড়ে ফেলাইছে পুড়ে ফেলার পরে অনেক চিৎকার করতেছে যে ছাড় আমাদের ছাড় আমি যাবো যাবো পিলাস দিয়ে ধরে ওইটার ভিতরে ঢুকাই দিয়েছে ছবিটার ভিতরে মুখ বরাবর বসে যে ছাড় আমি যাবো যাবো। তখন আমরা সবাই দেখতেছি আমার ওয়াইফে এত জোরে ভাইয়া ধরছে মুখ থেকে রক্ত বেরিয়ে গেছে সাথে সাথে
মানে সে নিজের মুখ নিচেই ধরেছে
আমার ওয়াইফ নিজের হাত দিয়ে স্পিডে সেই হাত দিয়ে মুখটাকে চেপে ধরছে তার মুখ থেকে রক্ত বের হতেছে। তখন মানে আমার শ্বশুরও বললো যোগে ধরি আমার শ্বশুরকে ওই যে ওজা সে একটা ই দিল ধাক্কা দিল আপনি কি এখানে নিজে ওজাগিরি করেন না আমাকে আনছেন আপনি ধরেন কেন মুখ দিয়েও রক্ত বের হোক রক্তে ভরে যেতে আছে। তখন ওদায় বললো যে তুই ওরে কষ্ট দিস না তোর যত যা করা লাগে আমার সাথে কর তখন ওজারে বলল যে ঠিক আছে আমি ওর ছাইরা চইলা যাবো, তুই আমাকে চারটে মুরগি দে। তো বললো যে তুই হঠাৎ করে মুরগি চাস, মুরগি আমি এই রাতে কই পাবো? বললো যে যেটা থেকে পাস আন। তখন আমার শ্বশুরে বাহিরে ছিল, সে পাশের এক দোকানদার আসলো, এরা তো সব বাড়ির বাইরে শুনতেছে যে হাজির করতেছে। আমার শ্বশুর টাকা বাড়ি করে দিল যে তোমরা যাইয়ে চারটে মুরগি আনো, কিন্তু মুরগির কোনো নাম বলে নাই কি মুরগি বা কি মুরগি। এখন ওই লোক যাইয়ে দেশি মুরগি নিয়ে আসছে চারটা ছোট ছোট বাচ্চা। তখন আমি আমার শ্বশুরে বললাম যে মুরগি আনতে বলছেন? বলছে যে হ্যাঁ মুরগি আনতে বলছি, মুরগি নিয়েও আসতেছে। তখন আমি ওজাকে বললাম যে নিয়ে আসতেছে, ঠিক আছে আচ্ছা। পরে ওরে বললো যে তুই যে এখান থেকে যাবি, যাবার সময় কিভাবে যাবি আমাকে ভুলা যা। বলে যে আমি যাবার সময় যেভাবে হোক মুরগিটা আমাকে দিবি, আমি চলে যাব। কিভাবে যাই যাবার সময় তুই দেখতে পাবি। তখন বললো কি যা আচ্ছা তুই মুরগিটা কিভাবে নিবি? বল মুরগিটা কি তোর এই বাউন্ডারি তোকে যে জায়গায় আমি রাখছি এইটা এই ভিতরে দেবো নাকি বাইরে দেবো? তখন সে বললো যে মুরগি দুইটা তুই নারিকেল গাছের নিচে দিয়ে আয়।
ওই যে নারিকেল গাছ,
দুইটা করে মুরগি দুই নারিকেল গাছের নিচে দিয়ে আস, মানে চারটা মুরগি আনতে বলছো দুইটা করে দুই নারিকেল গাছের নিচে দিয়ে আয়। তখন আমি বললাম ওই ওজাকে যে চাচা আমি কি দিয়ে মুখ, না তুমি বসো তুমি দিয়ে বা কেন? তখন আমি চুপচাপ বসে আছি। তখন ওই আমার বাহিরে মানে দরজার নিচে যেমন লোক, যেমন আমরা রুমের ভিতরে পাঁচ সাতজন লোক আর আমার শ্বশুরকে তো বের করিয়ে দেওয়া হয়েছে, তো চামড়ার জুতা আছে দুইটা। তো আমার শ্বশুরের মানে বাহিরে চলে গেছে, হেতু দেখতে পারতেছে না মেয়ের এত কষ্ট। তখন ও যাই বলছে যে দরজাটা আস্তে খোলো, দরজাটা খুলছি লাইট নিবানো। তখন আমার ওয়াইফকে কি দিয়া ওই যে মানুষের হাড্ডি আছে না, মরা মানুষের হাড্ডি, ওই হাড্ডি দিয়ে দুইটা টাক দিল মাথায়। ও যায় আস্তে আস্তে মাথায় টাক দেওয়ার পরই আমার যে ওজা চাচা সে হাড্ডিটা এরকম যেদিক নিতে আছে আমার ওয়াইফও সেদিক যাইতেছে, যাওয়ার আগে ওই যে চক দিয়ে যে দাগটা দিয়েছিল আর কয়লা দিয়া ওই দাগটাকে মুছে দিয়েছে, এক কোনা একটু মুছে দিয়েছে। তো ওই যাওয়ার পরে ওই যে দরজা পর্যন্ত নিয়েছে, দরজা পর্যন্ত নিয়েই হাড্ডিটা এইভাবে রাইখে হাতের উপরে বলছে যে তুই যাওয়ার সময় একটা জুতা, যে জুতাটা তোর পছন্দ হয় তুই ওই জুতাটা মুখে দিয়ে কামড়াইয়া দৌড় দিয়ে গেট পর্যন্ত নিবি, এর বেশি ওরে নিবি না। দেখলাম যে একটা চামড়ার জুতা মুখের ভিতরে কামড় দিয়া নিয়ে সে দৌড় দিল, আর দৌড় যে দিছে এত স্পিডে ভাই ওর সাথে আমিও দৌড়ে পারবো না, এত স্পিডে দৌড় দিছে।
আপনার ওয়াইফ,
ওয়াইফ মেইন গেট খোলা দৌড় দিয়ে যাই টাস করে ওই মেইন গেটের সামনে রাস্তায় পড়ে গেছে। তার যে জামা ভাইয়া পুরো জামাটা রক্তে ভরা, মুখ চাইপা ধরছিল পুরো রক্তে ভরা, ওই যে পুড়ে গেছে। কিন্তু ও যায় বইলে গেছে যে যখন পুড়ে যাবে আপনারা কেউই ধরবেন না, আমি যাই ধরবো। পুড়ে গেছে আমরা কেউ ধরি না, আমরা পিস পিস দৌড় দিছি কিন্তু ধরি নাই আমরা কেউ। তখন ও যায় পানির ছিটা মিটা দিয়া রুমের ভিতরে আনছে, আনার পরে সে নদে বেহুশ ভাইয়া, তার কোনো হুশ নাই। পরে ওই আমার শাশুড়িকে বলছে যে তুমি ওরে এই মুখটা মুছাই টুছাই দাও। পরে মুছাই টুছাই দেওয়ার পরে ও মোটামুটি সুস্থ, মানে বেহুশ হুশ নেই এমনি। ওজা বলছে যে ওর জ্ঞান ফিরে আসবে এমনি ওই সুস্থ আছে এখন। পরে ওজা ওরে দু তিনটা তাবিজ দিল। পরে ওই যে মুরগি চারটার কথা ভাইয়া, ওই ওজা ওই রাতে বলছে যে মুরগি আমি দিয়ে আসবো, তোমরা কেউ দিয়ে আসার দরকার নাই। তখন বাইজা গেছে রাইট একটা দেখটা বাচ্চে। তখন আমরা তার কাছে মুরগি দিয়া আমার ওয়াইফকে নিয়ে আসতে ওই তাবিজ টাবিজ যখন বাঙিয়ে দিয়েছে তখন আমার শ্বশুরের রুমে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে ওয়াইফকে নিয়ে আমি এই রুমে শুইছি, ওই যে কাকা যে কবিরাজ তাকে একারই ওই রুমে শুইতে দিছি যে আপনি একাই থাকেন, আর তার রুমে আমাকে রাখবেও না আজকে, কেউ কে রাখবে না, সে একাই থাকবে। তখন সে ওই জায়নামাজের উপরে মুরগি চাইটা রেখে দিয়েছে, রেখে দিয়া সে মুরগি যেটা রাত্রি কখন যে দিয়ে আসছে ওইখানে যাইয়া, মানে ওজা বলতে পারে আমিও বলতে পারি না বা বাড়ির কোনো লোকও বলতে পারে না। তখন সকালবেলা আমারে বলছে যে মুরগি তো দিয়ে আসছি, আমি মুরগি দিয়ে আসছেন মানে মুরগি নেছে কেরা ছুটেই দিয়ে আসছেন? না বান্দ অবস্থায় আমি দুইটা ধুই নারিকেল গাছের নিচে রেখে আসছি, আমি সকালবেলা যেয়ে দেখছি শুধু পাক আছে না পশমগুলি, পশমগুলি আছে
পশমগুলো,
মুরগি নাই কোনো মুরগি নাই। এরপরে আমার ওয়াইফ খুব সুস্থ, আমার জ্যাঠোসো খুব সুস্থ ভাইয়া, এইটাই ছিল আমার ঘটনা।
মানে কি বলবো, আমার খুব অদ্ভুত লাগছে একটা বিষয়, যেটা হচ্ছে যে আপনার জ্যাঠাই যখন সুস্থ হয়ে গেছে তখনই আপনার ওয়াইফ অসুস্থ হয়ে গেছে, এমন কি ঘটেছে মাঝে যে আপনার ওয়াইফ সুস্থ হয়ে গেছে আপনার আপনার জ্যাঠাই?
এই ঘটনা মানে একটু আমি বলতে ভুল করছি, যেমন কিছু সময় সুস্থ ছিল দুজন, তার ভিতরে আমাদের পাশের বাড়ির দুই তিনটা বাড়ি পরই একটা মেয়ে অসুস্থ হয়েছে হঠাৎ করে অসুস্থ।
তার মানে এই জিনিসটা কারো না কারো শরীরে পাস হচ্ছিল,
কারো
না কারো কাছে ডাইভার্ট হয়ে যাচ্ছিল, আলটিমেটলি আপনার ওয়াইফের শরীরে যখন আসছে ওখান থেকেই তাকে তাড়ানো হয়েছে,
তাড়ানো হয়ে গেছে। মানে তারে ওই বোঝায় বলছে যে সাত সমুদ্র তেরো নদী নাকি কি বলে, যে এটার ওদিকে যাবি, ওর কাছে আর জীবনে আসবি না। তখন পর দেখে এখন পর্যন্ত আমার ওয়াইফ খুব সুস্থ।
কতদিন হয়েছে এই ঘটনা?
এই ঘটনা প্রায় দুই বছর হয়ে গেছে,
দুই বছর যাবত সুস্থ আছে।
আমার বাচ্চার বয়স দুই বছর তিন মাস, তো আমার বাচ্চা তিন মাস।
ওয়াইফের বড় বোন কি অবস্থা? উনিও সুস্থ?
উনিও খুব সুস্থ,
ফাইনালি আসলে সুস্থ হয়েছেন। আসলে এরকম কিছু বিষয় আছে, যেমন এই যে মুরগি দান করার কিছু বিষয় রয়েছে, রক্ত রক্তের মাধ্যমে কিছু একটা বিশুদ্ধ হতে চায়, এই জন্য ওরা অনেক সময় রক্ত চায়। এটা আমি জানি না যে আসলে সত্য কিনা,
যে আমাকেও কিছু বলা হয় না। আমাকে বলছে যে সকালবেলা যে মুরগি দিয়ে আসছি, কিন্তু আমি মুরগি ভাইয়া দেখার জন্য গেছিলাম। আমি জাস্ট শুধু মুরগির পশমগুলি আছে, এই পশমগুলি দেখছি আর কোনোদিনে। দুইটা গাছের নিচে দুইটা মুরগির যতটুকু পশম অতটুকু ঠিক অতটুকু পরিমাণে আমি পাইছি।
আচ্ছা আচ্ছা,
অন্য কিছু আমি পাইনি।
ওকে, তো এইটা ছিল হচ্ছে আপনার প্রথম ঘটনা যেটা আপনার ওয়াইফ এবং বলতে গেলে আপনার ফ্যামিলির মেম্বারদের সাথে ঘটেছে। আর কোন ধরনের কোন ঘটনা কি আছে?
একটা ঘটনা আছে, আমি যখন মাদ্রাসায় পড়ি তখন দেশের বাড়িতে যাবার পরে আমার এক পাশাবর্তী এলাকার চাচাতো ভাই হয় তার সাথে,
শুনি আমরা ঘটনাটা।
আমার মাদ্রাসাও বন্ধ হয়েছে ঈদে, তো এক সপ্তাহ পরে আমাদেরকে নিয়ে আম্মু এবং আবু দেশের বাড়িতে গেছে। দেশের বাড়িতে যাওয়ার পরে ওই যে আমাদের পাশাবর্তী যে চাচাতো ভাই বলি আমরা এলাকায়, ওরাও দেশের বাড়িতে গেছে, ওর আব্বু যায় না। তখন ওরা দেশের বাড়িতে যাওয়ার পরে ও মানে পিঠা খাইতে চাইছে নাকি, তখন ওর আম্মু বলছে যে তুমি যাইয়া বাজার থেকে, বাজার বলতে কি কিছু দূর গেলেই দোকান আছে যে ওই দোকানের পাশ থেকে যাইয়া বাজার বলে ওটাকে আমরা ছোটখাড়ো বলছে, ওই বাজার থেকে যে গুড় নিয়ে আসো, গুড় নিয়ে আসলে আমি পিঠা বানাই দিতেছি।
ওই বাচ্চাটাকে
বাচ্চাটাকে বলছে, বাচ্চাটা মোটামুটি বড় পাঁচ বছর ছয় বছর হবে এইরকম। তো ওর আম্মু টাকা দিয়ে দিয়েছে, গুড় নিয়ে আসছে, নিয়ে আসার পরে ওর আম্মু পিঠা টিটা বানাই দিয়েছে। তো এটা হবে দিন সাড়ে বারোটার দিকের ঘটনা। পিঠা টিটা বানাই দিয়েছে, নারিকেল এবং গুড় দিয়ে একটা পিঠা বানায় বইটা, ওই পিঠাটা ওকে বানাই দিয়েছে। ও কি করছে, আরো চার পাঁচটা পোলাপান আছে অন্য পাশে, ওরা মানে গোসল করবে একসাথে। এখন ওই গোসলের আগেই ওকে পিঠাটা দিয়েছে, ও মানে হারছে আর খাইছে ওই পুরো বাগানের ভিতরে, হারছে একা একা হারছে খাইছে। ওর ওই পিচি পিচি পোলাপানের সাথে ওই গোসল করতে নামছে, ওরা একবার দেখছে যে ওদের সাথে গোসল করতে নামছে। তারপরে কি ওই উঠে কি চলে গেছে নাকি গোসল করতে ওই জায়গায় ছিল, ওরা আর ওই অন্য পোলাপানে খেয়াল করে নেয়, খেয়াল করে নেয় ওকে। কিন্তু বেলা যখন দুইটা তিনটা বাজছে তখনই তার মায়ের অনুভব হয়েছে যে আমার ছেলে কই।
আচ্ছা,
সে ওই পোলাপান যারা ওর সাথে খেলাধুলা করে ওদেরকে জিজ্ঞাসা করছে যে ওকে দেখছো, ওর নাম ছিল ওলি, যে ওলিকে দেখছো? বলছে না তো, আমাদের সাথে দেখছিলাম গোসল করতে নামছে, তারপরে যে কোথায় গেছে আমরা সেটা দেখি খেয়াল করি না। তখন বলছে কি কোথায় যেতে পারে, অনেকে ওই বাগান টাগান যা আছে কবরস্থান আশপাশ সব খোঁজাখুঁজি করছে কেউ পায় না। তখন বললো যে তোমরা কোন জায়গায় থেকে গোসল করছো, যে একটা নদী আমাদের যে খালটা, ওই খালটা এ মাথাও আটকানো ও মাথাও আটকানো, মানে মাঝখানে এরা মাছ জিয়ায়, মানে পানি কোনো দিক আপ ডাউন করে না, এই জন্য পানিটা নীরব থাকে। তো ওই যে জায়গায় ওরা গোসল করছে ওইটার কাছে একটা সাঁকু ছিল, মানে এদিক থেকে ওদিক পারাপারে। তো ওই সাঁকুর কাছে একটা গাছ ছিল, ওই গাছটার ভিতরে ওই যে রশির মতো যে ইগুলি জ্বলে, যেগুলির আমরা বলি শিকড়, ওইগুলি জ্বলে। তো ওই গাছটা ঠিক নিজ বরাবরই ওকে মানে কিতে বলবো, এটা বলতে পারবো না, মানুষ যেটা বলে যে শয়তান, ওকে মাথা নিচের দিক দিয়ে পা উপরের দিক দিয়ে বাঁধতে রাখছে, পাও পায়ের ভিতরে
বেঁধে রাখছে। বলতো ওইখানে যেহেতু লতা পাতা বলছেন যে রশির মতো,
হ্যাঁ ওই গাছটা
ওইটা তো পেঁচায়ও যেতে পারে
যাচ্ছে
যে কেউ বেঁধেছে,
কেউ ওকে বেঁধেছে।
ওকে,
পরে ওই যে দুই চারজন আইসে ওরা নিচে সব হাতাইছে যে পানিতে তো কোনো দিক লড়ে না, যদি ডুবিও যায় তো আশেপাশে আছে,
কোথাও থাকবে
কোথাও থাকবে, বা ওই গাছের নিচমিচ সবাই আতাও, বা ওই যে সাঁকুর আছে সাঁকুর নিচে মাছ ধরার জন্য ডাল পাল ফালাইতো অনেকে জয়ের খোঁজো। তখন একজন নাকি গাছের নিচে নামতে নামতে হঠাৎ তার পায়ের সাথে বাইজে গেছে, হাত এরকম হাত ছিল তো হাতের সাথে পা বাজছে। তখন সে মনে করছে যে হয়তো কোনো কিছু হাত দিছে, তাকে হাত ওর হাতের ভিতরে আঁকিয়ে গেছে। তখন সে চিৎকার করছে, চিৎকার করে উঠেই যে এইখানেই আছে, এইখানে আরো দুইজন যাইয়া একসাথে ওকে তুলছে। তুললেই দেখি এই যে নিচ থেকে প্রায় দুই হাত উপরে হবে ওই লতাগুলো একসাথে পেঁচানো, ওর পায়ের সাথে পেঁচাই রাখছে, কেউ মনে হয় বেঁধে রাখছে ওকে, এই অবস্থায় ওকে রাখছে। তখন উঠেইয়া ওকে, এখন তো মারাই গেছে, এখন কি করবে? পরে অনেক কান্দাকাটি বাড়ির ভিতরে, তখন ওর আম্মু একাই দেশে গেছিল বেড়াইতে, ওর আব্বু ঢাকা রামপুরাতেই। তখন ওর আম্মু ফোন দিছে, আমরাও সবাই দেখতে গেছি, আমি আমার আম্মু সবাই দেখতে গেছি। তখন ওর আম্মু ফোন দিছে ওর আব্বুকে যে এই কাহিনী, ওর আব্বু তো কান্দাকাটি দুইটা ছেলে একটাই মারা গেছে এই অবস্থায়। তখন বললো যে আমি আসার আগ পর্যন্ত আমার ছেলেকে মাটি দেবা না, আমি যেভাবেই হোক রাত্রে আমাদের দেশে আবার ভাঙ্গে ভাঙ্গে যাওয়া যায় মাওয়া থেকে তাড়াতাড়ি করে যাওয়া যায়, বলছে যে আমি যেভাবেই হোক চলে আসবো। বাইজে গেছে সন্ধ্যা ছয়টা, এই কাহিনী লাশ টাস নিয়ে দিয়ে অনেক ছয়টা সাতটা বাইজে গেছে। তখন বাজার থেকে ওই যে চা পাতা বরফ এগুলি নিয়ে এসে
নষ্ট
না হয় এইভাবে রাখছে ঘরের ভিতরে অন্য ঘরে। ওরা যে বাড়িতে থাকে মানে এখন যে বাড়িতে যাই ওরা আশ্রয় নিচ্ছে ওই বাড়িতে না, আগে যে বাড়িতে থাকতো ওই বাড়িতে লোকজন আছে ওই বাড়িতে লাশটা নিয়ে গেছে।
আচ্ছা,
সারা রাত রাখতে হবে ওর আব্বু আসার আগ পর্যন্ত,
যেহেতু তার ছেলে মানে বাবা চাচ্ছে যে তার লাশ না দেখে যেন কবর
না দেওয়া হয়। তখন তার আব্বু আসবে সকালে, আস্তে আস্তে সকাল হয়ে যাবে, এই লাশটা রাখতে হবে। তো তখন তার ওই লাশের পাশে অনেকজন মানে তার চাচি এবং তার মা, তার চাচাতো বোন, তার আরো আরো দুই একজন এরকম চার পাঁচ জন মিলে কোরআন শরীফ টুরান শরীফ পড়তেছে। তো লাশটা যেখানে রাখছে তার ঠিক মাথার মাথা বলতে কি বড়ি থেকে এক হাত দূরই একটা জানালা, জানালাটা হালকা একটু ফাঁক করা যেন বাতাসটা আপডাউন করতে পারে, এরকম হালকা ফাঁক করা, চাই আঙ্গুল কি পাঁচ আঙ্গুল ফাঁক করা। তো হঠাৎ এরকম সবাই কোরআন শরীফ পড়তেছে, কোরআন শরীফ পড়তেছে রাত প্রায় আমাকে বলছে দুইটা দেড়টার দিকে হবে, এরকম সময়ে হঠাৎ লাশটা জানালার বাইরে চলে গেছে, অর্ধেক বাইরে অর্ধেক ভিতরে। যখন লাশটা যেতে আছে তখন ওর আম্মু দেখে সাথে সাথে কোরআন শরীফটা মাঝখান প্যাডের উপরে রাখছে, তখন লাশটা আটকে গেছে জানালার ভিতরে। কিন্তু ভাইয়া ওই যে লাশটা যে আটকে গেছে, তখন ওই আমাদের দেশে যে জানালা বানাইলে শিক দেয়, লোহার শিক দেয়, দুই তিনটা লোহার শিক দেয় জানালার ভিতরে, দুই শিকের মাঝখানে যে আটকে গেছে, তো ওর শরীরের ভিতরে কোন শিকও ঢোকে না কিছু না, কিন্তু মাঝখানটা চাইপে গেছে, অনেক চেপে গেছে মাঝখানটা, আর শুধু ওই মাথা এবং এই দুই হাত, এই ছিনাটা ঠিক আছে, এই মাঝখানটা ছিনা থেকে চাই।
আমাকে একটু বলেন তো, যখন মানে কোনো কিছু ওনারা দেখতে পায় না, হঠাৎ করে দেখছে যে লাশটা টান দিয়ে কেউ নিয়ে যাচ্ছে,
তখন সাথে সাথে ওর আম্মু কোরআন শরীফ প্যাডের উপরে রাখছে যতটুকু পাইছে ততটুকু উপরে।
রাত কয়টা বাজে?
আমি তো তখন ওখানে ছিলাম না, আমরা বাড়িতে চলে আসছি, তখন অনুমানিক রাত দেড়টা থেকে দুইটা
একটার দিকে এই ঘটনা
ঘটে।
লাশটাকে জানালার পাশেই রেখেছিল?
না, জানালা থেকে এক হাত দূরে, মানে ঘরের ভিতরেই তো জানালা থাকে, যে বাহির থেকে এক হাত দূরে, জানালা থেকে এক হাত দূরে হবে লাশটা। তখন এই যখন লাশটা
ওনারা কিছুই দেখতে পায় না যে কি কি টান দিয়ে লাশটা কেন জানালা চলে যাচ্ছে,
তখন ওই কোরআন শরীফ রামু প্যাডের উপরে রাখছে, লাশটা ঠিক ওই অবস্থায় আছে, লাশটা ভিতরেও যায় না বাহিরেও যায় না। তখন ওই দুই তিন ওই চিৎকার করছে দুই তিনজন আরো পুরুষ বাহির হয়েছে, বাহির হইয়া ভাইয়া ওই যে জানালার শিক দুইটা এমন কেঁদে ভাঙছে, ভাঙ্গে পরে লাশটার ভিতরে আনছে।
মাই গড, এত জোরে টান দিছে, বডি সহ ইয়েতে ওই শিকের যতটুকু অল্প জায়গা আছে এর ভিতরে ঢুকে গেছে,
ওই ভিতরে ঢুকে গেছে, এবং কি তার মাথা ঠিক আছে, এই হাতের ছিনাও ঠিক আছে, শুধু জাস্ট এই বুকের এইখান থেকে যতটুকু জানালার জায়গা ছিল অতটুকু
হয়ে গেছে।
সবাই অবাক যে একটা হাতের পরিমাণ কিভাবে হয় যে এইরূপ। তখন ওই শিখ ভাঙ্গা মানে ওরে আনা যাইতেছে না, কারণ মাঝখানটা তো আটকে গেছে, উপরে ঠিক মোটা, ভিতরে নিচেও মোটা, মাঝখানটা চিকন। তখন ওকে ওই জানালা শিখ ভেঙ্গে আবার রাত্রিবেলা ভিতরে আনা হয়েছে। ওই যে চাপাতাটা অনেক কিছু পুড়ে গেছে, টানদেশে পুড়ে গেছে, তখন আবার চাপাতাটা ঠিক মতন দিয়া রেখে সবাই, এবার যতজন আসল আরো বেশি লোক বসে আছে,
পাহারা
দিয়ে সবাই।
আচ্ছা, জানালাটা যেই দিকে জানালাটা ছিল ওইদিকে কি ছিল?
ওইদিকে পিছন বরাবর বাগান ছিল,
মানে
গাছ টাছ বাগান ছিল,
মানে মানুষজনের ওইদিকে,
ওইদিকে মানুষজন নাই, কিন্তু ওই বাগানের ঠিক যদি বাগান থেকে আপনি হাঁটেন, দুই মিনিট গড়ি দিয়ে ওরা ঠিক দুই মিনিট হাঁটলেই তারপরে ওরা যে বাড়িতে নতুন থাকতো চাইয়া ওই বাড়িটায় যেতে হবে। মানে ওই পিছনে অনেক বড় বাগান, ওই বাগানের পরিম বাগানের মাঝখান বরাবরই ওদের নতুন বাড়ি, যেখানে বৈশা হয় পিঠা টিঠা খাইছিল ওই বাড়ি, ওরা ওই বাড়িতে থাকতো।
তারপরে
সকালবেলা ওর আব্বু আসলো, ওর আব্বু এসে এরকম হুজুর টুজুর নিয়ে ওকে মাটি দেওয়া হইলো, কিন্তু মাটি দেওয়ার পর ভাইয়া প্রায় দুই তিন মাস ওরা ঘুমাইতে পারে নাই।
কেন
ঘুমাইতে পারে নাই বলতে, হুজুর আনছে, হুজুর আনার পরে হুজুর কি করবে, হুজুর ওই বাড়িটারে বান দিয়ে দেশে, যেন আমাদের দেশে বলে বাড়ির ঘরের ভিতরে যেন কোনো কিছু না থাকে, এই জন্য মিলাদ টিলাদ পড়ায়। হুজুর আইনে মিলাদ টিলাদ পড়াইছে, কিন্তু ওদের বাড়ির পাশ থেকে অনেক কান্নাকারীর আওয়াজ আসে, মানে ওরা শুনতে পায় রাত্রে, মানে এইসব কান্নাকারীর আওয়াজ শুনলে, মানে ওই বাচ্চা কান্দতেছে, যে বাচ্চাটা মারা গেছে তার বাচ্চাই কান্দতেছে, বা অমুক ওই যে আরো অনেকের কান্নার, মানে পরিচিত পরিচিত লোকেরই কান্নার আওয়াজ পাইতেছে, মানে তাদের মনে হইতেছে যে অনুভব করতেছে আমাদেরকে কান্দার অনুভব করে বাহির করতে চাইতেছে। ওরা তো সবকিছু বোঝছে, বোঝার পরে ওরা বের হয় না। তারপর একদিন হঠাৎ করে অনেক লোকই নাকি এখনো ভাইয়া দেখে, যে মসজিদে যাওয়ার সময় অনেক মুরব্বীর আছে যে দেশগ্রামে মাগরিবের নামাজ পড়ে এসাও পড়ে রাত্রেবেলা চলে আসে, তখন অনেকে দেখে যে ওই বাচ্চাটা, যে বাচ্চাটা মারা গেছে ওই বাচ্চাটা ওই বাগানে হাঁটে একলা হাঁটে,
এখনো দেখা যায়
যে বাচ্চাটা রাত্রেবেলা একা একা হাঁটে। এবং ওই যে আমাদের যে মসজিদের ইমাম সাহেব, সে ঈশান নামাজ পড়াইয়া, ঈশান নামাজ শেষ করে রাত্রে মানে আটটার দিকে, আমাদের দেশে সাড়ে সাতটা পৌনে আটটার ভিতরে নামাজ শেষ হয়ে যায়, তখন সে মসজিদ টসজিদ তালা লাগাইয়া হেরিকেন আছে হাতে, হেরিকেন নিয়ে যাচ্ছে। তো ওই যে নদীটার কথা বললাম যে যেখানে ওর লাশটা পাওয়া গেছে সাকু, ওই তার ওই পারি তার বাড়ি, সে সাকু পরেই যেতে হয়। সে দেখতেছে কি যাওয়ার সময় ইমাম সাহেব মানুষ, তার মনে হুজুর মানুষ তো, সে অনেক কিছু পারে, সে তবু ওই হেরিকেন নিয়ে একা একা যাচ্ছে, জোরে জোরে সুরা পড়তে পড়তে চলে যাচ্ছে, তার মনে ভয় নাই নামাজ পড়ার শেষ। তারপরে সে দেখতেছে কি যে ওই বাচ্চারা ঠাকুর এপার একবার আসে, ওপার একবার যায়, এইদিকে একবার আসে মানে নদীটা এইদিকে একবার আসে, ওই বাচ্চারাই। তখন সে হঠাৎ করে এই জিনিসটা দেখে তার তো ছুরা টুরা সবই বন্ধ, মুখ থেকে সে চিৎকার করে ফেলাইছে। সে আর ওই
যখন এইসব বিষয়ে তার অনেক
অভিজ্ঞতা
আছে,
সে নিজেই ভয় পাইছে। ভয় পাওয়ার পর সে আর ওদিক যায় নাই, সে হেরিকেন নিয়ে আস্তে পিছনের দিকে গেছে, যেদিক থেকে সে আসছিল ওইদিকে গেছে। পরে ওই পাশেই কিন্তু তার ওই বাচ্চার বাড়ি, যে বাচ্চারা মারা গেছে ওর বাড়ি, কিন্তু ওই বাড়িতেই কিন্তু তার দাদি আছে এবং আরো আত্মীয় স্বজন আছে। সে হুজুর ওই বাড়িতে না ঢুকে সোজা পিছনে ওই বাড়ি চলে গেছে। সবাই জানে যে এই বাড়িটার আশেপাশে কিছু একটা আছে। ওই বাচ্চার বাচ্চারা অনেকে দেখতে পায় ভাইয়া, অনেকে মানে 100 ভিতরে 80% লোকই ওই বাচ্চাটাকে দেখতে পায়।
বলবো সোহাগ ভাই, মানে আমার মানে এই ঘটনাটা শুনে সিরিয়াসলি আমার নিজের শরীরের কাঁটা দিয়ে মানে গুজবাম করেছে। আমি এই ঘটনা আমি এরকম ঘটনা অনেকদিন পর শুনলাম, মানে যখন ইমাজিন করছে ইমাজিন করে আমি নিজেই ভয় পেয়ে গেছি অনেকটা। আর এরকম জায়গার মধ্যে বসে কে না ভয় পাবে, মানে কি বলবো। এই যে আমরা বলি না যে অনেক সময় অনেকেই বিশ্বাস করতে চায় না অনেক কিছু, যেমন ইমাম সাহেবের কথা আপনি বললেন, সে অনেক কিছু জানে এই বিষয়ে, সে অনেক অভিজ্ঞ, সে পর্যন্ত ভয় পেয়ে গেছে। আসলে এমন কিছু সিচুয়েশনে যদি পড়ে যায় কেউ, তাহলে অনেক সাহসও হয়তো কাজে লাগে না, মানে নিজের নিয়ন্ত্রণ আর নিজের কাছে থাকে না তখন। যাই হোক, অনেক ধন্যবাদ সোহাগ ভাই, মানে আপনি আমাদের এই জার্নিতে এসে এই ঘটনাগুলো শুনিয়েছেন। আমরা আশা করব যদি আরো কোনো ঘটনা আপনার থাকে কোনো এক জার্নিতে, হয়তো বা আপনাকে আবারও পাবো আমরা। তো বন্ধু, ঘটনা তো শোনা হলো, মূল ঘটনা তো বাকি রয়ে গেল।
মূল ঘটনা বাকি রয়ে গেল, মানে কি জন্য কেন আমরা এখানে এসেছি আসলে আরেকটু বুঝিয়ে বলা দরকার স্পটের ব্যাপারে আমাদের শ্রোতা বন্ধুদের। আর সেটা হচ্ছে যে আমরা আজকে যে জায়গাটায় আছি সেই জায়গাটায় সচরাচর কেউ যে থামে না সেটার জন্য ভৌতিক কোনো কারণের দরকার নেই। এখানে মানুষ থামে না কারণ এই জায়গাগুলো হচ্ছে মোটামুটি রেল লাইনের পাশের অবশিষ্ট জায়গা, যেগুলো তেমন কোনো কাজে ব্যবহারও করা যায় না কিংবা ব্যবহার করার মতন অবস্থান এখনো হয়নি। কিন্তু একটা লোক রাত্রে 2:30-3 সময় এখানে কেন আসবে, সেখানেই আমাদের ঘটনা।
এবং ঘটনার শুরুটা হয়েছিল একটা খুবই সাদামাটা একটা ঘটনা দিয়ে, একটু ফিল্মি একটা ঘটনা দিয়ে,
রাইট?
কিন্তু এটার এন্ডিংটা হয়েছে সম্পূর্ণ টোটাল একটা ডিফারেন্ট জিনিস দিয়ে। বেশ, আজ থেকে বেশ কয়েক বছর আগের ঘটনা এটা। এই ট্রেন স্টেশন দিয়ে একজন দম্পতি যাচ্ছিল এবং তারা নিউলি ম্যারিড কাপল,
রাইট? প্রথমবার তারা ঈদ করতে যাচ্ছিল,
বাড়ি যাচ্ছিল। সো হাজবেন্ড নেমেছে স্টেশনে কোনো কিছু একটা কেনার জন্য,
এবং সেই স্টেশনের নাম হচ্ছে আমরা যেখানে নেমেছি
উল্লাপাড়া রেল স্টেশন। তো ওখানে নেমে সে কোনো কিছু কিনতে যাচ্ছে এবং হয়তো সে একটু অন্যমনস্ক হয়ে গেছিল বা একটু ওভার কনফিডেন্স ছিল, কিছু একটা এরকম ছিল
মিলিয়ে সে মানে একটু কনফিউজ ছিল আর কি, যেহেতু জায়গাটাও চেনে না, এখানে ট্রেন কতক্ষণ থামবে না থামবে এগুলো
তার কোনো আইডিয়া ছিল না। তো ঠিক এই সময়ে ট্রেনটা ছেড়ে দেয় এবং সামহাও সে ট্রেনটা মিস করে ফেলে এবং ট্রেনের পেছনে সে দৌড়াতে দৌড়াতে অনেক দূর পর্যন্ত চলে যায়,
অনেক দূর, এবং অনেক দূর বলতে আসলেই অনেক দূর।
এবং সেই অনেক দূরটা দৌড়াতে দৌড়াতে এমন একটা জায়গায় এসে যে থামে যে জায়গাতে আমরা এখন বসে আছি।
এক্স্যাক্টলি এই জায়গাটা যখন ওই মানুষটি ক্রস করে, ক্রস করার পরে সে হঠাৎ করে ধাক্কার মতন খেয়ে বোঝে যে সে আসলে মানুষের সঙ্গ থেকে কত দূরে চলে এসেছে, কতটা খালি একটা জায়গায়। এবং সে ভৌতিক না, সে চোর ডাকাতের ভয়ে আতঙ্কিত হয়ে যায়
প্রথমে, মানে যে কোনো মানুষকে এই আতঙ্কটাই পেয়ে বসবে প্রথম দিকে।
এবং তারপরে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে সে বুঝতে পারে সে অনেক দূরে চলে এসেছে এবং সে আবার পেছনে হাঁটতে শুরু করে, এবং পেছনে যখন হাঁটতে শুরু করে তখন সে একটা ভয়ানক বিপদের মধ্যে পড়ে। ট্রেন ধরার জন্য সে দৌড় দিয়ে দিক জ্ঞানহীন হয়ে যেভাবে দৌড় দিয়েছিল, সে এতই বাজে একটা রাস্তা পার করে চলে এসেছে যে রাস্তাটা দিয়ে তখন যেতে তার ভয় করতে শুরু করে।
স্বাভাবিকভাবে কেউ আসবে না,
কেউ আসবে না, যথেষ্ট চিকন ভাঙাচোরা একটা রাস্তা, তার দুই ধারেই খাদ, এবং যে কেউ আলোর মধ্যেও এখানে হাঁটতে গেলে পড়ে যেতে পারে। অথচ এই লোকটা রাত 3:30-3:30 সময় দৌড়ে এই জায়গাটা ক্রস করে ফেলে, এবং সে যথেষ্ট সাবধানভাবেই ফেরত আসার সময় যখন সে বুঝতে পারে ট্রেন সে ধরতে পারবে না, ফেরত আসার সময় সে ভয় পায় এখন সে কিভাবে যাবে, কিন্তু তাকে তো যেতেই হবে। আসলে ওনার ফেরত আসতেই হবে, তার কারণ হচ্ছে হঠাৎ উনি দেখতে পেলেন প্রায় 6-7 জনের একটা দল তার দিকেই হেঁটে হেঁটে আসছে, কিন্তু তাদের আচরণে মনে হচ্ছে না যে তারা তাকে দেখতে পেয়েছে, তাদেরকে ঠিক মতন দেখাও যাচ্ছিল না, কালো কালো 6-7 অবয়ব মাত্র। এবং এটা দেখে সে ডাকাত বা চোরের দল ভেবে সে মোটামুটি লাইফের রিস্ক নিয়েই ব্রিজটা পার করে। ব্রিজটা পার করে এখন এই মুহূর্তে আমরা যেখানে বসে আছি এই ওয়ালের সামনে এসে এই জায়গাটার কাছাকাছি এসে সে দেখতে পায় অপোজিট দিক থেকে ওই ছয় সাতজন লোক আসছে। একটু আগে যারা তার পেছনে
ছিল
তারা সামনে থেকে আসছে। সামনে থেকে ওই লোকগুলোকে আসতে দেখে একেবারেই আতঙ্কিত হয়ে যায় সে। কিন্তু তখনই ঘটে অদ্ভুত ঘটনাটা। এই যে ওয়ালটার সামনে আমরা বসে আছি এই ওয়ালের পেছন থেকে কেউ একজন বলে ওঠে, আপনি সামনে এগিয়ে যান, আপনার কোনো সমস্যা নেই। মানুষটা তাকায় না, ওয়ালের পাশে তাকাতেও তার ভয় লাগছিল, কারণ কণ্ঠটা সে জানে না রাত্রে তিনটা সাড়ে তিনটার সময় কে তাকে এই অভয়টা দেবে। এবং সে সেটা না জেনেই কোনো এক কারণে বাধ্য হয় আসলে বিশ্বাস করতে ওই লোকটার কথা এবং সামনে এগিয়ে যায়। ওই যে মানুষগুলো সামনে দিয়ে হেঁটে আসছিল তারা কোনো এক কারণে ডান দিকে বা বাম দিকে অন্য কোনো একদিকে চলে যায় এবং সে হাঁটতে হাঁটতে আবারও কোনো মতে পৌঁছে যায় সেই উল্লাপাড়া রেল স্টেশনে।
তো এই ছিল কাহিনী এবং সেই লোকটাকে আমরা বলেছিলাম এই স্টোরিটা ডরে বলার জন্য। তো সেই লোকটা এমন একটা জায়গায় জব করে
যেখানে থেকে ওনার পক্ষে এক্সপোজ করা সম্ভব না নিজেকে। সেই কারণে আমরা কোন অর্গানাইজেশনে আছেন, কি ধরনের অর্গানাইজেশনে আছেন বা উনি কে তার কিছুই বলতে পারছি না, ওই জন্য আমরা 100% দুঃখিত।
আরো একটা বিষয় আমরা দুঃখিত, সেটা হচ্ছে আমরা এখনই উঠে যেতে বাধ্য হচ্ছি, তা না হলে হয়তোবা এখানে আমরা আরো অনেকক্ষণ থাকতে পারলে কোনো না কোনো ঘটনা হয়তোবা আমরা নিয়ে যেতে পারতাম, আমরা কোনো অবয়ব দেখতে পাই কিনা,
হয়তোবা কেউ আমাদেরকে বলতো এখনো এখান থেকে বসে যে আপনারা যেতে পারেন, আপনাদের আর কোনো বিপদ নেই।
তো চল আজকের মতো উঠি।
ডর মানে ভয়।
প্রিয় শ্রোতা, এবার আজকের মতো বিদায় নেবার পালা। ডরের 53টি পর্ব কেটে গেল আপনার সঙ্গে। যদি আগামী পর্বে আপনি বাংলাদেশের কোন একটি হন্টের জায়গায় বসে নিজের জীবনের ঘটে যাওয়া অধিভৌতিক ঘটনাগুলো বলে আরো একবার ভয়ের স্বাদ নিতে চান, যোগাযোগ করুন আমাদের সঙ্গে। আজকের মতো ইতি টানছি। শুভরাত্রি আরজে কিবরিয়া, আরজে রেহান, সুমন এবং সাউন্ডের লোবানের পক্ষ থেকে।
ভয়।